15ই নভেম্বর 2016, দারুল আবরার মডেল মাদ্রাসা, রূপাতলী, বরিশাল। গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরবিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا بقلبه دخل الجنة. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعزوا عليها بالنواجذ. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: الخير مع أكابركم، وفي رواية: البركة مع أكابركم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মানুষ মনে করে যে পয়সা বেশি হলে সে উঁচু সম্মান বলা, সম্পদ এবং ক্ষমতা বেশি হলে সে উঁচু সম্মান বলা। আল্লাহর কসম, প্রিয় বন্ধুরা, যার সিনাতে ইমান থাকে, যার জীবনে ইসলাম থাকে, এই পৃথিবীতে তার মতো বড় আর কেউ নেই। ইমান ওয়ালা সবচেয়ে বড়, ইসলাম ওয়ালা সবচেয়ে বড়। প্যার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যার জীবন সম্পূর্ণ গুনাহে পরিপূর্ণ, ভালো আমল নাই, এতটুকু যে তার বুকে ইমান আছে, এই লোকটাকেও মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মতো, এই পৃথিবীর মতো না বরং এই পৃথিবীর এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে একজন মুসলমান সে কত বড় মর্তবাওয়ালা, কত বড় মর্যাদাওয়ালা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন: ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, যারা ইমানওয়ালা আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন, উচ্চ সম্মানের অধিকারী করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে আল্লাহ পাক আসমানি ইলম দ্বারা ধন্য করেন, দারাজাত, তাদের জন্য তো মর্তবাই মর্তবা, মর্যাদাই মর্যাদা, সম্মানই সম্মান। আসলে বাস্তব সত্য হল এই যে আলেম মানুষ যদি দুনিয়াদার না হয়, আলেম মানুষ যদি পয়সার কাছে মাথা নত না করে, আলেম যদি দুনিয়ার দাপটওয়ালার কাছে নিজেকে ছোট না মনে করে, বরং তারই বিশ্বাস থাকে, আস্থা থাকে, আমার বুকে আসমানি এলমের যে সম্পদ সারা জাহানের বাদশাহের চেয়ে সেটার মর্তবা বেশি। এই আলেমকে দুনিয়ার সব মানুষই সম্মান করতে বাধ্য হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে সারা দুনিয়ায় সম্মান করে, মুসলমানরাই না অমুসলমানরাও সম্মান করে, বরফের জিলানিকে শুধু মুসলমানরা না অমুসলিমরাও সম্মান করে। তো প্রকৃত আলমিতি যিনি, প্রকৃত নায়েবে রসূল যিনি, যার জীবনটা ইসলাম দ্বারা সমৃদ্ধ, আল্লাহর নূরে নূরান্বিত, অন্তর বুক ভরা, বুকটা তার আল্লাহর মহব্বতে আবাদ, এইরকম আলমিতি যারা হন, সারা দুনিয়ার মানুষ তাদের সামনে আদর করতে সম্মান করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে, নিজেকে সম্মানিত বোধ করে। আল্লাহ পাক আলেমুল আমাদের সকলকে নিজের এলমের সেরকম সম্মান করার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার পরে যিনি সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে, সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি ওয়াযাউল ইলমা ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা যামানিহিম। আলেমে দিন যারা, তারা যদি আসমানি এলেম যোগ্য ব্যক্তির নিকট পৌঁছে দেন আর এই ধারা যদি তারা অব্যাহত রাখেন, এর ব্যতিক্রম না করেন, অযোগ্যের কাছে এলমে দিন তারা পৌঁছান না, অযোগ্য মানে যে লোক এলমের কদর করবে না, ইসলামের সম্মানকে উঁচু রাখবে না, দুনিয়ার সামনে মাথা নত করবে, এইরকম লোক তারা অযোগ্য। কিন্তু যারা দিনকে বড় জানবে, ইসলামকে বড় জানবে, বন্দেগীকে বড় জানবে এবং আল্লাহর দিন এবং ইলমে দিনকে সবসময় উপরে রাখবে, এইরকম সুযোগ্য, এইরকম যোগ্য লোকদের কাছে যদি ওলামায়ে দিন ইলমে দিন পৌঁছে দিয়ে থাকে, তাহলে এই মানুষগুলো সারা পৃথিবীতে এই আসমানি ইলমের বরকতে রাজা বাদশাহদের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি ইলমের কদর করার তৌফিক দান করেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হে বিশ্বের মানুষ, হে আমার উম্মত, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে উচ্চ মর্যাদাওয়ালা ওই মানুষগুলো যারা আসমানি কিতাব কোরআনে পাক এর ইলম অর্জন করেন। অনেকে এটার তর্জমা করে যারা আসমানি কিতাব পড়েন, খালি পড়া না, তা আল্লামা মানে তারা আনা, এই তর্জমা সই না, এটা ভুল। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, পড়লেও সম্মান এবং মর্যাদা, কিন্তু এই হাদিসে পড়ার কথা বলা হয়নি। হায় রকম মান তা আল্লামা, পড়া মানে কোরআন শরীফ পড়তে জানে, কিচ্ছু বুঝে না, কোরআন শরীফ পড়ে মুখস্থ করে কিন্তু সিনেমা হলে যায়, মদ খায়, মিথ্যা বলে, ধোকা দেয়, হালাল হারাম বাসে না, সুদ খুশের সাথে জড়িত, এই লোক কোরআন শরীফ পড়ে নেই, সে কোরআন শরীফ কিছুই পড়ে নেই। এই হাদিসে বলা হয়েছে, খায় রকম মান তা আল্লামাল কোরআন ও আল্লামাহু। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিসকাত কিতাবে এর অর্থ লিখছেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক হেদায়েত সমৃদ্ধ যে ইলম দান করছেন, সেই ইলম যারা পড়াশোনা করে এবং কোরআনের ইলম যারা শিক্ষা দান করে, সারা বিশ্বের মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ। এই হাদিসের পাক থেকে প্রকৃতপক্ষে আলেমে দ্বীনের মর্যাদা এবং সম্মান যে কত বড় সেটাই প্রমাণিত হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু এখন আমরা অনেকেই ইসলামের ইলম শিক্ষা করা, এই ব্যাপারে আমরা মুসলমানরা অনেকেই পিছনে, দুনিয়ার লাইনের লেখাপড়া আমরা করি কিন্তু আল্লাহর দ্বীন আমরা শিখি না। আমার প্রিয় বন্ধু, জাগতিক জ্ঞান, পার্থিব জ্ঞান যেটা, সেটাও দরকার। এই যে বিল্ডিং গুলো দাঁড়ায় আছে, অফিস আদালতের এবং সেক্রেটারিয়েটের, সংসদ ভবনের, এগুলোও দরকারি জিনিস, কিন্তু এই যে মসজিদের বিল্ডিং সেটাও দরকার, ওগুলো দরকার দুনিয়ার জন্য আর মসজিদ দরকার আখেরাতের জন্য। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল, সংসদ ভবন কোন সেকুলার দেশ বানান নেই, কোন মুফতি সাহেব বানান নাই, কোন গাউসে আজম বানান নাই, তো মসজিদ গুলো কোন মুফতি সাহেব বানান নাই, কোন শেখুল হাদিস বানান নাই, কোন গাউসে আজম বানান নাই, বরং দুনিয়ার জ্ঞান যারা অর্জন করছেন ওই ইঞ্জিনিয়াররাই এই বিল্ডিং গুলো তৈরি করছে, যেটা মানুষের জীবন ধারণের জন্য দরকার প্রয়োজন, এমনকি মানুষের ইবাদতের জন্য দরকার যে মসজিদ গুলো সেটাও ইঞ্জিনিয়াররাই তৈরি করে দিচ্ছেন, কি ঠিক কিনা ভাইরা? এতে প্রমাণিত হয় যে দুনিয়ার লাইনের যে জ্ঞান বিজ্ঞান সেটাও মানুষের জাগতিক কল্যাণের সামান ঘটে, সেটাকেও অবজ্ঞা করা কোন ক্রমেই ঠিক না। কিন্তু এই জ্ঞানের সুযোগ সুবিধা সুফলগুলো মানুষ ভোগ করবে শুধু এই পৃথিবীর সীমিত জীবনে, কিন্তু এই দুনিয়ার থেকে যখন বিদায় হবে মানুষ, এই দুনিয়ার থেকে যখন আমরা বিদায় হব তখন পরকাল জীবনের পথে এই দুনিয়ার জ্ঞানের এক বিন্দু দ্বারাও কোন রকমেরই কোন ফায়দা হবে না, সাগরকে সাগর জ্ঞান দ্বারাও কোন রকমেরই ফায়দা হবে না। ওই পরকাল জীবনে তো উপকার হবে, কাজে লাগবে, সফলতা আসবে, সম্মান আসবে একমাত্র আসমানি ইলমেরই মাধ্যমে, এছাড়া কোনো রাস্তা নেই। ওরা কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্য তোমার রবকে, আমার দিন তোমার দিন কি, আমার হাজার রজুল আল্লাদি বয়সা ফিকুম ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, ওইখানে দুনিয়ার লাইনের কোন জ্ঞান বিজ্ঞানের আলোকে উত্তর দেওয়ার কোন প্রশ্ন উঠে না। ওখানে একমাত্র ইসলামের এল কোরআনের এল পেরানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পরিবেশিত যে নবুয়তের জ্ঞান ভাণ্ডার থেকে সেখানে আমাদেরকে উত্তর দিতে হবে, আর কোন রাস্তা নেই। রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ, এটা তো কোরআন সুন্নার কথা, দীন আল ইসলাম আমার দীন ধর্ম তো ইসলাম, এবং ইনি আমার প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সব তো কোরআন সুন্নার কথা। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না, এজন্য যে দুনিয়ার লাইনের জ্ঞান অর্জন করলে মানুষ সম্মানিত হয়, আর যখন আসমানি এলম অর্জন করে তো দুনিয়ার লাইনের লোকদের কাছেই না মহান স্রষ্টা আল্লাহর নিকটেই সেই লোকটা সম্মানিত বলে গণ্য হয়। সুবহানাল্লাহ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে যারা আলেম উলামা তারা নবীদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনার ওয়ালা দিরহামান, নবী রসুলগণ কাউকে টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস বানান নাই, ইন্নামা বররাসুল ইলম আসমানি ইলমের ওয়ারিস বানাইছেন তাদেরকে। তো দুনিয়ার রাজা বাদশারা এক বাদশা আরেক বাদশার উত্তরসূরি হন, কিন্তু আলেম উলামা খাতমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কত বড় সম্মান এবং মর্যাদা! ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ এর সাথী ছিলেন বাদশা হারুন রশিদ, দুজনে একসাথে ছাত্রজীবনে পড়াশোনা করছিলেন, হারুন রশিদ বাদশা হয়ে গেলেন, আর ইমাম সুফিয়ান সৌরি অনেক বড় আলেম ফকি অনেক বড় মাপের মহাদ্দেশ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার বাদশা হারুন রশিদ একটা চিঠি লিখছেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ, অর্থাৎ নিজের এক সময়ের সাথীকে উদ্দেশ্য করে, সে চিঠিটা নিজের হাত দ্বারা তিনি ধরেননি, বরং একটা কাঠি দিয়ে এটাকে খুলছেন, পরে পড়ছেন, পরে চিঠির উত্তর লিখছেন, দূতের মাধ্যমে সে চিঠি পাঠাইছেন, তাতে তিনি লিখছেন যে হারুন তুমি ইমানওয়ালা, তুমি একজন মুসলমান, বাদশা হওয়ার পরে তোমাকে দুনিয়ায় পাওয়া গেছে, হারুন এই দুনিয়া তোমার সাথে যাবে না কবরে, তোমার পরকাল জীবনকে স্মরণ রাখতে হবে, মানুষ তোমাকে শ্রদ্ধা করে সম্মান করে, তুমি নিজেকে বড় কিছু ভাবতে শুরু করছো, এই অহংকার তোমাকে ধ্বংস করবে যদি তুমি না এর থেকে তওবা করো, যদি তুমি না এর থেকে ফিরে আসো। হারুন এখানে তোমার অনেক দাপট অনেক প্রভাব প্রতিপত্তি, কিন্তু কবরস্থান মাটির বিছানা সেখানে তোমার দাপট কোনো কাজে লাগবে না, তোমাকে কবর জীবনের কথা হারুন স্মরণ রাখতে হবে। হযরত সুফিয়ান সৌরী রহমতুল্লাহ এর চিঠি দূত নিয়ে যখন পৌঁছে গেছে, বাদশাহ হারুন রশিদ এক এক লাইন পড়তেছিলেন, চিৎকার দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে আমার ভাই সুফিয়ান বন্ধু হিসাবে আমার পূর্ণ হক আদায় করে দিয়েছেন, বন্ধু হিসাবে আমার পূর্ণ হক আদায় করে দিয়েছেন, তিনি আমাকে গভীরভাবে ভালোবাসেন, এক বিন্দু তিনি আমার ব্যাপারে ছাড় দিয়ে কথা বলেন নাই, এতটা আমার শুভাকাঙ্ক্ষা তার অন্তরে, এত মহব্বত এত ভালোবাসা এত দরদ আমার প্রতি তার অন্তরে। আমরা মনে করি যে আমার স্বার্থ আমার সুবিধা যে দেখে সে আমার পরম বন্ধু, আমার প্রিয় বন্ধুরা আমার পরকালকে যে দেখে সে সবচেয়ে পরম বন্ধু। পেয়ারবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم তোমাদের নিকট এমন এক নবী আসছেন যিনি চরম পরম দরদি তোমাদের একজনের জন্য, হারিস আলাইকুম, কিসে তোমাদের কল্যাণ, কিসে তোমাদের মঙ্গল, কিসে তোমাদের সম্মান, কিসে তোমাদের সাফল্য, সেজন্য তিনি অস্থির থাকেন সর্বদা, সেজন্য সর্বদা তিনি অস্থির থাকেন, ব্যাকুল থাকেন। বিল মুমিনিনা রউফুর রহিম, আর ঈমানওয়ালা যারা তাদের মহা কল্যাণের জন্য তাদের মহা সাফল্যের জন্য সদা তিনি ব্যস্ত থাকেন, সর্বদা তিনি ব্যস্ত থাকেন, এক এক ঈমানওয়ালার হাতে জান্নাতের সামান তিনি পৌঁছাইতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মানুষদের কল্যাণে সর্বদা নিবেদিত ছিলেন, অনুরূপ ভাবে যারা এই পৃথিবীতে আলেম উলামা এবং আউলিয়া আল্লাহওয়ালা তারা মানুষের সর্বোচ্চ মঙ্গলের জন্য সর্বদা ব্যস্ত। কেউ আপনাকে বিল্ডিং বানিয়ে দিল, কিন্তু একটা মানুষ আহ্বান করলেন, প্রিয় বন্ধুরা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তাইবু মিনা জামবি কামাল্লা জামবালা, যে ব্যক্তি হাজারো পাপ করার পরে তওবা করল তো একদম বেগুনা মানুষের মতো আল্লাহ পাক এই লোকটাকে বেগুনা বানিয়ে দেন। তওবার উচিত আছে, একটা মানুষ যে পুরাটা মদ খোর অনেক জঘন্য পাপে লিপ্ত, তার মনের ভিতরে এই আওয়াজ দাগ কাটল, লোকটা তওবা করল, তো মুহূর্তের মধ্যে তওবা করার কারণে তার জীবনটা সব দাগ থেকে মুক্ত হয়ে গেল, একটু পরে তার মৃত্যু হল, নিঃসন্দেহে লোক জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের মঙ্গল করে, তার উপকার করে, কিন্তু যারা আখেরাতের খেদমত করে, ইলমে দ্বীনের খেদমত করে, আল্লাহর পথে ডাকে, তারা যে উপকার করে মানুষের সেটা হচ্ছে সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় মঙ্গল, সবচেয়ে বড় সাফল্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ইসলামের কদর করার তৌফিক দান করেন, ওলামায়ে দ্বীনকে মহব্বত করার তৌফিক দান করেন। তো মানুষের এই জীবনে সবচেয়ে বড় সম্পদ হল ঈমান এবং নেক আমল। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তোমাদের মধ্যে যে কোনো নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যার ভিতরে ঈমান থাকবে এবং নেক আমলের জিন্দেগি থাকবে, আমি অবশ্যই তাকে সুখময় শান্তিময় জীবন দান করব। মানুষ মনে করে যে টাকা পয়সা হলে বড় সুখী হয়, এইরকম বহু লোক দেখা গেছে যে সারা দুনিয়ার সম্পদ তার কাছে মজুদ কিন্তু অশান্তির আগুনে জ্বলে পুড়ে সরকার হইতেছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে মানুষ তোমরা গভীর মনোযোগে শোনো এবং বিশ্বাস করো, অন্তরে গ্রথিত পতিত করো যে একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর বন্দেগি এবং আল্লাহর স্মরণের মধ্যেই আছে তোমাদের জীবনের শান্তি, তোমাদের অন্তরের শান্তি। হ্যাঁ, আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, হটায়া সর জিসনে উস আস্তা সে ও টকরায়া বলায় না জাহাঁ সে, যে মানুষ আল্লাহর দুয়ার থেকে আল্লাহর চৌকার থেকে মাথা সরায় এবং দূরে সরে, সারা দুনিয়ার লাঞ্ছনা পেশানি তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরতে থাকে, আর যে মানুষ আল্লাহ পাকের হুকুমের অধীন জীবন বানায় এত আরামে এত সুখে থাকে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতে পরিণত করে দেন। ভারতে গুলেন বসছিলেন আল্লাহ খাজা আব্দুল হাসান মনসুর রহমতুল্লাহ আলী, তিনি বলেন যে মেরে তামুদ্দিনদার জান্নাত পে গোয়া মেরে বাগ দিল মে গুগুল কারিয়া হ্যায়। প্রিয় বন্ধুরা, যে ইমান এবং ইসলাম ওয়ালা জিন্দগি অনুসরণ করার বরকতে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালা জিন্দগি বানানোর বরকতে, আমি তোমাদের কি বলবো, আমার মনে হয় কি দুনিয়াতেই যেন আমি জান্নাতেই বসবাস করি। মে রহতা হু দিনদার জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে গুগুল কারিয়া হ্যায়। এবং এই বুজুর্গ বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেদরদ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা। যখন আল্লাহ পাক স্মরণে আমি মজগুল হই, একটা সেজদায় মজগুল হই, যেই চাটাইয়ের উপরে আমি আল্লাহকে ডাকি, যেই চাটাইয়ের উপরে আমি আল্লাহকে সেজদা করি, সেই চাটাই তখতে সুলাইমানির থেকেও দামি হয়ে যায়। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন রে যাওকে সেজদায় পেশে খোদা হুস্তর আয়াত তুমি যদি সত্যিকার মানুষ হও তো আল্লাহ পাকের সামনে একটা সেজদা শত শত বাদশাহী চেয়েও তোমার কাছে বেশি মর্যাদা সম্পূর্ণ মনে হবে। যে হাজারো লাখ কোটি বাদশাহীর মধ্যে যে মজা নাই, যেই মজা তার চেয়ে লাখ কোটি গুণ বেশি মজা পায় আল্লাহ ওয়ালারা যখন আল্লাহ পাকের সামনে সেজদায় মাথা নত করে। আল্লাহ তাআলা সেজদার মজা, জিকিরের মজা আমাদের সকলকে নসিব করে দেন। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন অতএব মানুষ তুমি বাদশাহের জন্য কান্নাবানা যে আল্লাহ আমাকে বাদশাহ বানান, বরং তুমি কান্নাকাটি করো যে আল্লাহ আপনার সামনে মাথা নত করার আমাকে তৌফিক দান করেন, আপনার সামনে সেজদা করার আমাকে তৌফিক দান করেন। এক এক সেজদা এত মূল্যবান যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুলুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহ পাকের সামনে সেজদা মাথা রাখে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ নৈকট্য দ্বারা ধন্য করেন। এক সেজদা এত দামি এবং এত মূল্যবান। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন আল্লাহ আল্লাহ ও বেরোতা সফিয়ার, হে মানুষ তুমি যদি আল্লাহ পাকের জিকির করো এই আল্লাহর জিকির তোমাকে সাত আসমানের ঊর্ধ্বের মর্যাদাওয়ালা বানিয়ে দেবে। জিকির যখন করে মানুষ সে জিকির এত উচ্চ মর্যাদাওয়ালা মানুষকে বানায়। কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি রব্বিহি তাবারক ওয়া তাআলা আনা মা আব্দি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আল্লাহ পাক জাল্লা জালালু আমান ওয়ালু হাদিসে কুদসিতে বলেন যে বান্দা যখন আমার জিকিরে মশগুল হয় আমি বান্দার সঙ্গে হয়ে যাই। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন ওয়া ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একলা একলা আমাকে স্মরণ করে আমি একলা একলা তাকে স্মরণ করতে থাকি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু। আর যদি সে কোন এক মজলিসে মাহফিলে আমি আল্লাহকে স্মরণ করে এর উত্তরে আসমানে আরশে আজমে আমি এক মাহফিল বানাই, সেই মাহফিলে আমার বন্দাকে আমি স্মরণ করতে থাকি। মুহাদ্দিসিনের ব্যাখ্যা লিখছেন যে আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বড় বড় ফেরেশতাদেরকে ডাকেন, নবী রসুলগণের রূহ সমূহকে একত্রিত করেন এবং তাদের সমূহকে আল্লাহ পাক আলোচনা করেন, প্রশংসা করেন, এই বন্দা জমিনে আমার জিকিরে মশগুল আছে। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, আমল তো করি, কিন্তু জিকিরের বিষয়টাকে বড় গৌণ মনে করি। এমনও মুসলমান আছে যারা কোন ধোকার মধ্যে পড়ার কারণে জিকিরের বিষয়টাকে অনেক সময় তিরস্কার এবং বিদ্রোহ করতে থাকে, যে জিকির করে ইনি জিকিরওয়ালা, আমি তো সমাজ গঠনে ব্যস্ত, রাষ্ট্রে ইসলাম কায়েম করার কাজে ব্যস্ত এবং বড় বড় দিনের খেদমতে ব্যস্ত, আর ইনি কিনা জিকির নিয়ে ব্যস্ত, জিকিরটাকে এত তুচ্ছ এবং গৌণ মনে করে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ পবিত্র কোরআন হেদায়তের কিতাব, এর মধ্যে যেরকম নামাজের হেদায়ত আছে, যাকাত দেওয়ার হেদায়ত আছে, সত্য কথা বলার হেদায়ত আছে, জুলুম না করার হেদায়ত আছে এবং আখেরাতের ফিকির এর হেদায়ত আছে, আল্লাহকে ভয় করার হেদায়ত আছে, আল্লাহকে ভালোবাসার হেদায়ত আছে, দুনিয়াকে অন্তরের জায়গা না দেওয়ার হেদায়ত আছে। অনুরূপভাবে পবিত্র কোরআনের নিজেদের বারংবার আল্লাহ পাক জিকিরে মজবুত থাকার হেদায়তও দান করতেছেন। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করবে। এই বেশি বেশি জিকির মানে এখানে এই জবানের দ্বারা আল্লাহ পাকের জিকির। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, আফজালুল জিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে সবচেয়ে বড় জিকির হলো, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে পাকে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কথাই বলা হয়েছে। আরেক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তোমাদের ঈমানকে চাঙ্গা করো, সবল করো, সতেজ করো, শক্তিশালী করো, আরো নূরান্বিত করো। এই হাদিসের ভিতরে জিকিরের কথাই বলা হয়েছে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল কালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ কি ব্যাখ্যা করবেন? সবচেয়ে উত্তম কালাম, কালাম মানে কথা যেটা উচ্চারণ করা হয়, এতে পরিষ্কার হয়ে গেল এই হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরই শিক্ষা দিতেছেন। তাহলে এই জিকিরের বিষয়টাকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, হালকা মনে করা, এটা আমাদের জন্য কিভাবে ঠিক হয়, এটা কিভাবে হেদায়েতের পথ হয়? আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের তৌফিক দান করেন, সুন্নত ওয়ালা জিন্দগি বানানোর তৌফিক দেন, জিকির ওয়ালা জিন্দগি বানানোর আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলাতানি লা ইউসিহিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ, দুইটা আমল আছে, যেই মুসলমান এই দুইটা আমল করবে যত্নের সাথে নিয়মিত ভাবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই দুইটা আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ যখন সে আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ, দশ বার আল্লাহু আকবার, এই হলো একটা আমল। আর যখন ঘুমাইতে যাবে শোয়ার আগে, ঘুমাবার আগে সে পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই দুইটা আমল। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল আর শোয়ার সময় একটা আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনভর অব্যাহত ভাবে সযত্নে এই দুইটা আমল যে জারি রাখবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের কি ব্যাখ্যা বলবেন আপনি? মুফতি সাহেব, আপনারা তো হাদিস কোরআন পড়েন, এটার কি ব্যাখ্যা দেওয়া যায়? এটা কি কোনো গবেষণার বিষয়? এটা কোন সমাজের খেদমতের বিষয়? এটা কি রাষ্ট্র পরিচালনার বিষয়? এটা তো সিরফ জিকিরই জিকিরের বিষয়। এক হাদিসে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সাতবার পড়বে, সাতবার করে পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, কয়বার পড়তে হবে? সাতবার। এইটার কি ব্যাখ্যা দেওয়া যাবে বলেন মুফতি সাহেব? সাতবার পড়তে বলছেন এই দোয়াটা, আর তো কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাদের ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা বিশ্বাস করে এবং তার প্রতিটি কথা, আমল এবং স্মৃতিকে যারা দিন এবং হেদায়ত মনে করে, এটার কি ব্যাখ্যা তারা দিবেন? নিশ্চয়ই একশতবার বিশ্বাস করতে হবে। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর যেই ব্যক্তি এই দোয়া সাতবার করবে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমলই তো আমাদের আখেরাতের কামিয়াবি এবং মুক্তির একমাত্র পথ। এইটার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ তো নাই। বাকি রইল যে কেউ যদি এই কথা মনে করে যে ভাই খালি দোয়াটা পড়লেই হলো, আর কিছু করা লাগবে না। এই হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ওয়াদা করছেন, সুসংবাদ দিচ্ছেন, তাহলে এটা স্পষ্ট হয় এইটুকু আমল যে ব্যক্তি মজবুতির সাথে যত্নের সাথে ধরে রাখবে, আল্লাহ পাক সব গুনাহ থেকে তওবা করারও তাকে তৌফিক দান করবেন এবং হেদায়েতের পূর্ণ পথ অনুসরণের তৌফিক দান করবেন শুধু একটা মাত্র আমলেরই বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেমন এক হাদিসের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে প্রতিদিন, একদিনও ছাড়ে না, এইভাবে সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়তে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন হাশরের মাঠে সে যখন আসবে তো তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, তাহলে কি নামাজ পড়া লাগবে না, সত্য বলতে হবে না, গীবত ত্যাগ করতে হবে না, অন্যান্য গুনাহ ত্যাগ করতে হবে না? এই হাদিসে পাকের মর্মে এটা ফুটে উঠে, এইটুকু আমল, এইটুকু জিকির যে সযত্নে ধরে রাখবে, এইটুকু আমলের বরকতে পুরো জীবনটা নূরওয়ালা আমলেও পরিণত হইতেই থাকবে ইনশাআল্লাহ। দেখা যাবে এই জিকিরের বরকতে তার গুনার প্রতি ঘৃণা পয়দা হয়ে গেছে, নেক আমলের প্রতি আগ্রহ এমনটা পয়দা হয়ে গেছে যে নামাজ পড়তো না এখন নামাজ শুরু করে দিচ্ছে, রোজা রাখতো না এখন রোজা শুরু করে দিচ্ছে, হাজারো খারাপ পথে ছিল দেখা গেল আস্তে আস্তে ফিরতেছে, একদিন দেখা গেল সবগুলো গুনাহ থেকে তওবা করে একদম পাক সাফ জিন্দেগি বলা হয়ে গেছে। এজন্য কোন মানুষের প্রতি খারাপ ধারণা করার কোন সুযোগ নেই, কি জানে যদি সে তওবা করলো, যদি সে পবিত্র এবং সুন্দর নূরওয়ালা জীবন অনুসরণ করল, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এজন্য যেখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু মানবালু ঈমান এবং নেক আমলের কথা বলতে থাকেন, সেখানে বারংবার গুনাহগার বান্দাদেরকে তওবার জন্য ডাকতে থাকেন, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন, আল্লাহ পাক নেক আমলের আমাদের তৌফিক দান করেন এবং গুনাহ থেকে বারবার তওবা করার, বারবার আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়ারও আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের চেয়ে বড়, সব নবী রাসূলগণের সকলের সর্দার, সর্বশ্রেষ্ঠ, এবং তারপরে কোন নবী আসবেন না, আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়। অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলেন, একবার তিনি এক মজলিসে বসা, আমি গুনে দেখলাম, গুনতে থাকলাম, দেখলাম যে এক বৈঠকে তিনি 70 বার আল্লাহ পাকের নিকট মাফ চাইছেন, 70 বার একই বৈঠকে। আরেক সাহাবী বলেন, একই বৈঠকে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট 100 বার ক্ষমা প্রার্থনা করছেন। আল্লাহর নবী হয়ে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা কেন? আল্লাহ পাক জাল্লা জালালুহু ও মানবালু পবিত্র কোরআনে হুকুম করছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। প্রতিটি আয়াতের উপরে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আমল করছেন, প্রতিটি হেদায়েতের উপরে। এক আয়াতে আল্লাহ পাক হুকুম করছেন যে তুমি তোমার আল্লাহর নিকট মাফ চাইতে থাকো, ফাকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। হে বান্দা তুমি বলো, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার প্রতি রহমত নাযিল করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পাকের হুকুমের কারণে, নিজের গুনাহের কারণে না, যে গুনাহ ছিল হাজার হাজার, অনেকে অনেক ভদ্র মুসলমান এবং কোরআন সম্পর্কে ব্যক্তিগত উদ্যোগে যারা গবেষণা করেন এবং নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে কোরআন বুঝেন, এরকম কিন্তু মুসলমান ভাইরা নিজের আখেরাতের ভয়ঙ্কর ক্ষতি করার এভাবে তারা মনে করতে থাকে নবী রাসূলগণেরও গুনাহ ছিল, সেজন্য আল্লাহ পাকের নিকট তারা ক্ষমা চাইতেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, বুখারী শরীফ মুসলিম শরীফে হাদিস আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজ শেষ করি, আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলাম, নামাজ শেষ হয়ে গেল, আত্তাহিয়াত পড়লাম, দুরুদ শরীফ পড়লাম, এই মুহূর্তটায় আল্লাহ পাকের নিকট আমি কি বলব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, হে আল্লাহ, আমি তো কঠিন অপরাধ করলাম, আমার উপরে অনেক জুলুম করলাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি। এতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত নবীর নবী রাসূলদের উম্মতের মধ্যে হযরত আবু বকর সর্বোচ্চ ইমানি মর্যাদাওয়ালা, সবচেয়ে পবিত্র ব্যক্তি, সমস্ত সিদ্দিকদের তিনি প্রধান। সে আবু বকর সিদ্দিক এতক্ষণ সিদ্দিকীনের মাকামের সর্বোচ্চ ইমান সমৃদ্ধ, নূর সমৃদ্ধ নামাজ পড়ার শেষে তিনি সিঙ্গে বলছেন, আল্লাহ আমি তো জুলুম করলাম, আমি তো অপরাধ করলাম, আমি তো গুনাহ করলাম। তো নামাজ পড়া কিসের গুনাহ হল? আত্তাহিয়াত পড়া কি গুনাহ ছিল? সূরা ফাতিহা পড়া কি গুনাহ ছিল? সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা পড়া কি গুনাহ ছিল? সিদ্দিক আকবর বলছেন, আমি তো জুলুম আর জুলুম করছি, আমি ভয়ঙ্কর অপরাধ করছি। ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক অনেক অপরাধ করছি আমি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত খালি অপরাধই অপরাধ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আমার অপরাধ কেউ ক্ষমা করতে পারবে না একমাত্র আপনি ছাড়া। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব হে আল্লাহ আমার গুনাহগুলো অপরাধগুলো আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো যারা ভালো হন, যা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক যত সুন্দর হয়, যত নিবিড় হয়, তত বেশি তারা ভয় পান, তত বেশি কাঁপতে থাকেন, এবং আল্লাহর মারেফত এবং পরিচয় যত গভীর হয় তত বেশি মানুষ নিজেকে অপরাধী মনে করতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মানুষ পেরেশান হইয়া, হাশরের ময়দানের মানুষ পেরেশান হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হাজির হবে, যে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নিকট আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি নিজেই এমন এমন অপরাধে অপরাধ করছি যে আল্লাহ পাকের কাছে কথা বলার কোনো সুযোগ আমার নেই। তিনি নিজে অপরাধী মনে করবেন নিজেকে, এবং তিনি মনে করবেন যে ওই যে আসমানের দিকে তাকাইছেন, নাযারা নাযরাতান ফি নুজুম ফাকালা ইন্নী সাকীম, ওরা যখন মূর্তি পূজার জন্য মূর্তি পূজার বাজারে আহ্বান করতেছিল, তিনি আকাশের তারকার দিকে তাকায় তখন বলছিলেন, হ্যাঁ আমি তো একটু অসুস্থ। তো তিনি এই কথাটার কারণে যে মনে করবেন যে আমি এই কথা কেমনে বললাম, আমি কি অসুস্থ ছিলাম? অথচ বাস্তবে তিনি যা বলছেন সেটা একশতভাগ আল্লাহর জন্যই বলছেন, এবং সেটা কোন গুনাহ ছিল না, বরং খালেস তাওহীদি ইবাদত ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে অপরাধী মনে করবেন, প্রত্যেক নবী রাসূল নিজেকে অপরাধী মনে করেন। যাই হোক, এটা আরেকটা প্রসঙ্গ ছিল। তো যেখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু ইবাদত করতে বলেন, নামাজ পড়তে বলেন, জিকির করতে বলেন, সেখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বান্দাদেরকে বারবার তওবার জন্য ডাকলেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানওয়ালারা তোমরা সকলেই আল্লাহ পাকের নিকট তওবা করো, যদি তওবা করো নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য ভারতের এক বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গিরায়ে যা, ফুল হো ইয়া না ফুল দর উস পে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। হে আল্লাহর বান্দা, তুমি যত নিকৃষ্ট হও না কেন, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহে তোমার জিন্দেগি বরবাদ হোক না কেন, তুমি দেরি করো না, ছুটো আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের নিকট মাপ চাও, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার জন্য রহমতের দুয়ার খুলে দেবেন। খোলে উজা না খোলে দর উসপে হোক কেউ তেরি নজর, তুমি চিন্তাই করো না যে আল্লাহ পাক তোমার জন্য রহমতের দুয়ার খুললেন কিনা, তুমি শুধু ডাকতে থাকো। কেন? যে গোপ্তে পয়গম্বর যদি আল্লাহর দুয়ারে বান্দা দাঁড়ায় ডাকতে থাকে, বিনতি করতে থাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক এই বান্দার জন্য রহমতের দুয়ার অবশ্যই খুলে দিবেন। এই দুনিয়াতে শয়তান মানুষদেরকে বিভিন্ন ভাবে ধোকা দেয়। একটা তো এই যে এবাদত আর আমল থেকে দূরে সরাইয়া দেয়। এই ধোকা সহজে সহজভাবে বুঝতে পারে যে ভাই আমি নামাজ পড়ি না, আমি মুসলমান, আমি তো বড় ধোকার মধ্যে আছি, জাকাত ফরজ জাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, দিনরাত মিথ্যা কথা বলে, জুলুম করে, মানুষের সম্পদ হরণ করে, হক নষ্ট করে, গালাগালি করে, খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে। তো মানুষ নিজেই একজন মুসলমান সে মনে করে আমি আসলে ধোকার মধ্যে পড়ে গেছি, শয়তান আমারে ধোকা দিছে, নফস আমাকে ধোকা দিছে। এই ধোকাটা সাধারণত সকলেই বুঝতে পারে, আর এই বুঝতে পারার কারণেই প্রত্যেক মুসলমানের মনের মধ্যে একটা এই সুপ্ত অনুতাপ বিদ্যমান থাকে, আমি আসলে ভালো না, আমি অনেক খারাপ। আসলে এই যে খারাপ কথাটা নিজে খারাপ মনে করে, ছোট মনে করে, এই ছোট মনে করাটাই এটা মূলত শুধু আল্লাহর ভয়ে সে নিজেকে ছোট মনে করে, আল্লাহর ভয়ে সে নিজেকে ছোট মনে করে, একজন মুসলমান হওয়ার কারণেই নিজেকে ছোট মনে করে। আর বস্তুত পক্ষে এই হাজারো পাপের পর এই পাপের জেরে নিজেকে যে ছোট মনে করে, এই ছোট মনে করাটা, তুচ্ছ মনে করাটা লক্ষ কোটি নফল ইবাদতের চেয়েও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাদিস শরীফে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর মাহাত্ম্যর মহিমা নজরে থাকার কারণে যে নিজেকে তুচ্ছ মনে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে উর্ধে তুলবেন। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস মিরকাত শরীফ মিসকাত কিতাবে বলেন, মাসিয়াতুন আওরাসাতকা যুল্লান একজনে হাজার ইবাদত করলো, এরপরে মনে করলো আমি অনেক কিছু, যে হাজারো লাখো ইবাদত করার পরে, হাজার তাহাজ্জুদ পড়ার পরে, হাজার হজ উমরা করার পরে, এখন মনে করে আমার এত হজ, আমার এত তাহাজ্জুদ, আমার এত কিছু, আমার এত ইবাদত, নিজের ইবাদতের উপর নজর, আল্লাহর দয়ার রহমতের উপর নজর থাকে নাই, এই লোক অহংকার লিপ্ত, তার ঠিকানা জাহান্নাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আরেকটা মানুষ কোন এইরকম এলেমওয়ালা না, এইরকম আমলওয়ালা না, ইবাদত বন্দেগী তার নাই, হাজারো গুনার ভিতরে সে আক্রান্ত, কিন্তু তার কারণে সে নিজেকে মনে করে আমি ভীষণ অপরাধী, আমার কোনো উপায় নেই, আল্লাহ পাক নিজ গুণে যদি মাপ না করে দেন জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে লোকটা নিজেকে ছোট এবং তুচ্ছ মনে করে, এটা অনেক দামি এবং ভারী আমল। এই ব্যাপারে আমি দুইটা বিষয় বলি। নম্বরে হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস আলেম থা, আবেদ থা, আরিফ থা। ইবলিস এত বড় এলেমওয়ালা যে সমস্ত নবী রসুলদের এলেম যা ওর মুখস্থ সবটা, সব মুফতি সাহেবের মুহাদ্দিসিনের যত এলেম ইবলিসের একলা সবটা মুখস্থ আছে, এত বড় মোল্লা মিস্টার ইবলিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর এবাদত এই পরিমাণ পড়ছে যে এক বিঘত জায়গা বাদ দেয় নাই আসমানে যেখানে ইবলিস এবাদত করে নেই, সেজদা করে নেই, এত এবাদত বন্দী করছিল, কিন্তু হঠাৎ করে একটুখানি আল্লাহ পাক সেজদা করতে হুকুম করলেন, বলে ফলকানি মিন নার ফলকানি ফলকাহু মিন তিন, যে আমি হলাম আগুনের তৈরি আর এই লোক হল মাটির তৈরি, আর আগুনের গতি ঊর্ধ্বমুখী আর মাটির গতি নিম্নমুখী, নিচুকে আমি সেজদা করব উঁচু হওয়ার পরও এটা কিভাবে সম্ভব? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাকে হুকুম করলেন যে ওকুল ফাইন্না কারাতি, বের হতো এখান থেকে, তুই অভিশপ্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান ভাইরা আমাদের খেয়াল করা উচিত, এত এলেম সত্ত্বেও সে মজবুত, এত আমল এবাদত সেজদা সত্ত্বেও সে মজবুত, কেন? নিজেকে কিছু মনে করার কারণে, আমি কিছু এটা তাকে ধ্বংস করে দিছে, তাকাব্বুর আজাজিলেরা ফার কর বজিনদার লানো গ্রেফতার কর। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানরা তোমাদের খেয়াল রাখতে হবে, লাখ আমল করো, লাখ হজ উমরা করো, লাখ ইলেম শিখো, লাখ তাহাজ্জুদ পড়ো, ইবাদত বন্দেগী করো, যদি মনে করো আমি কিছু তাহলে ধ্বংস অবধারিত, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরি। যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ওই সকল মানুষ যারা দশ বিশবার হজ করার পরে খালি গাইতে থাকেন আর বলতে থাকেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, কি হজে গেছিলেন নাকি? হ্যাঁ আল্লাহর মেহরবানি গেছিলাম এবার। একজন এইবার যিনি হজ করলেন তিনি বললেন, তো উনি পাল্টা বললেন যে যাই হোক আল্লাহর রহমতে আপনাদের দশজনের দোয়া আল্লাহ তো আমারে দশবার দিছিল। আবার দেখলেন যে আরেকজনের মাথা এরকম চুল নাই, মানে ওই যে হজ করে আসছে, কি হাজি সাহেব হজে গেছিলেন নাকি? হ্যাঁ আল্লাহ গেছিলেন এবার গিয়ে আসলাম। বলো আলহামদুলিল্লাহ, তো আপনি এইবারই গেছিলেন? হ্যাঁ এই তো একবারই গেলাম। যাই হোক আপনাদের দশজনের দোয়া আল্লাহ আমারে দশবার দিছিল, মানে এইটা পুরা মহল্লা মহল্লা ব্যাপী প্রচার করতেই থাকে। একজনে জিজ্ঞেস করল সালাম আলাইকুম, আপনার মনে হয় চিনি চিনি লাগে, কিন্তু বুঝতে পারলাম না একটু বলবেন কি আপনার নাম কি? আমার নাম হাজি অমুক শাহ, হাজি অমুক শাহ। তা আমার সামনে একজন এরকম বললো আমার নাম আলহাজ অমুক। আমি বললাম কি আলহাজ অমুক কি আপনার মায়ের নাম রাখছে না বাবা? না নাম তো সেটা ওই পরেরটা, এটা আমি হজ করছি তো, আমি তো আপনাকে নাম জিজ্ঞেস করছি, আল্লাহ তো জিজ্ঞেস করিনি। এটা বললেন কেন? কিন উম্মত মুজাদুদ্দিনুল্লাহ মাওলানা আসলাম আলী ফারুক রহমতুল্লাহ এই বিষয়ক একটা ঘটনা বয়ান করছে যে মুসলমান আমল করার দ্বারা জান্নাতে যাবে, অথচ সেই আমলকে অহংকারের দ্বারা আত্মপ্রচারের দ্বারা নিজেই ধ্বংস করে জাহান্নামে যেতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানবী বলেন এক লোকের বাড়িতে মেহমান আসছে ও প্রচন্ড গরমের মধ্যে, সেই লোক বলে যে একটু ঠান্ডা পানি খাওয়াইতে পারবেন? তো খাদেমকে বলে এই ছেলেটা ওই সুরাহি থেকে আমার মেহমানকে ঠান্ডা পানি দাও যেই সুরাহিটা দ্বিতীয় হজ্জের সময় আমি মদিনা শরীফ থেকে আনছিলাম। হযরত হাকিম মুহাম্মদ থানবী বলেন লোকটার এখানে উদ্দেশ্য হলো দুইটা হজের বর্ণনা দেওয়া, লোকটাকে বুঝায় বলা যে আমি হজে দুইবার গেছিলাম, আহা এত কষ্টের হজ, একটা মাত্র কথার দ্বারা দুইটা হজকে ধ্বংস করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানায় নিল। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দীন তোমার ইবাদত তোমার আমলকে খালেস আল্লাহর জন্য করো, নিঃসন্দেহে তোমার অল্প আমল তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। মেরকাত শরীফ মিশকাত কিতাব এর ভিতরে মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন এক রিওয়ায়াত যে পূর্ববর্তী কোন উম্মতের এক মুসলমান রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, হঠাৎ দেখলেন পথের মধ্যে অনেক লম্বা বিশাল বালুর টিলার 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 টিলার। তো ওই মুসলমান ভাই ওখানে দাঁড়ায় বলতেছেন আল্লাহ এই পরিমাণ যদি আমার নিকট খাদ্যশস্য থাকতো আপনার জন্য আমি সব দান করে দিতাম। এই বেচারা সেখানে বলছিল কেউ তো নাই কোনো সাক্ষী নাই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহীদা, কোন বান্দা যদি আমার জন্য কিছু করে কোন সাক্ষীর দরকার না, আমি সর্বশ্রেষ্ঠ সাক্ষী, আমি তো সাক্ষী আছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই জমানার নবীর নিকট আল্লাহ পাক জাল্লা জালালু ওহী নাযিল করলেন যে আপনার উমুক উম্মতি আপনার উমুক উম্মত সে একলা বলছিল কেউ ছিল না সেখানে, আমি আল্লাহই শুনছিলাম। এই পরিমাণ এই বালু আর বালুর পাহাড় পরিমাণ খাদ্যশস্য থাকলে ও আমার জন্য দান করত। আপনি ওই আমার বন্দাটাকে এই সুসংবাদ পৌঁছে দেন, এই পরিমাণ খাদ্যশস্য দান করার সব আমি ওকে দিয়ে দিলাম, এই পরিমাণ ডেকে ওকে আমি দান করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যে এক লাশ এবং নেক নিয়ত এটা অনেক বড় সম্পদ, অনেক বড় দৌলত। হ্যাঁ এজন্য দাওয়াত তাবলীগ জামাতে মানুষ যখন যায় ওখানে যে জিনিসগুলো শিক্ষা দেওয়া একটা হলো তাসিয়ে নিয়ত, বা নিয়তটা ঠিক করা, নিয়তটা দুরুস্ত করা। নিয়ত যদি ঠিক না হলো তাহলে লাখ কোটি আমল করার পরও জাহান্নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন বহু আলেম জাহান্নামে যাবে, বহু দানবীর জাহান্নামে যাবে, অনেক শহীদ জাহান্নামে যাবে। আরে কিরকম কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমকে ডাকা হবে, আল্লাহ পাক বলবেন যে তোমাকে এত ইলম দিলাম কি শুক্রিয়া আদায় করছে, বলবো যে আল্লাহ আমি অনেক আলেম বানাইছি, অনেককে পড়ায় আলেম বানাইছি এবং ইলমে দিন এবং দিন বহুত প্রচার করছি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু বলবেন আমার সন্তুষ্টি তোমার নিয়ত ছিল না, উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আত্মপ্রচার, নিজের সুনাম সুখ্যাতি অর্জন করা, সেটা দুনিয়াতেই পাইয়া গেছ, আমার জন্য করও নাই, আমার কাছে তোমার কিছু পাওয়ারও নাই, যাও জাহান্নামে। ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে তার মাথা নিচে দিয়া পা উপরে তুলে হেসরেতে হেসরেতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক দানবীর কিয়ামতের দিন যখন হাজির হবে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলবেন যে এত ধন সম্পদ দিলাম কি শুকর আদায় করছো তুমি, বলবে যে আমি তো বহুত বহুত মসজিদ মাদ্রাসা করলাম, কত গরিব মিসকিনকে দান করলাম। আল্লাহ পাক বলবেন আমি জানি সবই, কিন্তু সবটার মধ্যে নিয়ত ছিল দানবীর হওয়ার স্বাদ পূরণ করা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত তোমার আদৌ ছিল না, যাও জাহান্নামে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ আল্লাহর জন্য যে জীবন দিল বাহ্যিকভাবে লোকেরা মনে করে, কিন্তু তাকে হাজির করা হবে তোমাকে তুমি আমার জন্য কি করছো, বলতে আমি তো জীবনই দিয়ে দিছি শহীদ হয়ে আসছি। আল্লাহ পাক বলবে যে তুমি শহীদ হয়েছো বটে, কিন্তু নিজের আত্মোৎসর্গ এটা কেবলমাত্র নিজে বীর পুরুষ হিসাবে পরিচিত দাবির জন্য, আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, যাও জাহান্নামে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মতো সুবিশাল হাদিস গ্রন্থ যে লিখছেন তার প্রথম নম্বরে যে হাদিস আনছেন সেটা হল ইন্নামাল আমাল বিন্নিয়াত, সব আমল আল্লাহর নিকট অনেক দামি রূপে মূল্যায়িত হবে যদি তোমার নিয়তটা সহি থাকে। এজন্য পয়লা নম্বরের কাজ হল নিজের নিয়তকে দুরুস্ত করা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম যে আমি দুইটা বিষয় পেশ করব, যে তার মধ্যে একটা বিষয়তে একটু আগে বললাম এই যে এই ঘটনা যে টিলার টিলা পরিমাণ সৎকার করার নিয়ত করছে অথচ নিজের কাছে কিছুই নেই। আরেকটা বিষয় মিশকাত শরীফে হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন মুসলমান একজন খুব নেক আমলওয়ালা আরেকজন একদম দিন রাত্রি গুনার কাজ করে বসে, ভালো করে গুনার কাজও করে, দুজন বন্ধু মানুষ, যে একদম ভালো সে তার গুনাগার বন্ধুকে বলে এই কাজটা ভালো করিস না, আল্লাহ কিন্তু তোরে ছাড়বে না, আল্লাহ ছাড়বে না, তুই বাড়াবাড়ি করিস না। ও বলে যে আল্লাহ বলো ক্ষমাশীল দয়াবান, আমি তো আশা করি যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানে হলো এই লোকটা বেপরোয়াতে তার কথা থেকে সে প্রমাণ হয় না, সে আল্লাহকে ভিতরে ভয় করে কিন্তু এক্সিডেন্ট হয়ে যায়, এক্সিডেন্ট হয়ে যায়। একই উম্মত মরণ আসাম আলী ফারুক রহমতুল্লাহ আলী খলিফা রাজা আব্দুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলী বলেন ভাই মুসলমান কোরআন সুন্নার আলোকে যেটা বুঝলাম ওলামায়ে দ্বীনের নিকট থেকে সেটা হলো যে নিজেকে যদি গুনার পথ থেকে একদম ফিরাইতে না পারো, একদম নিজেকে পূর্ণ হেফাজত করতে না পারো, নিরাশ হয়েও না, তওবা করো, মাফ চাও, আবার নেক আমল করো, আবার গুনার থেকে বাঁচার চেষ্টা করো, আগে বাড়ো, আবার এক্সিডেন্ট হয় আবার তওবা করো, আবার আগে বাড়ো, এইভাবে একদিন পৌঁছবেই তুমি মঞ্জিল মকসুদ পর্যন্ত। খাজা সাহেব রহমতুল্লাহ এর ভাষায় নাসিব কাল থেকে নফসে কে পেডোয়া কো তো ইউ হাত পাও গি ঝিল না ডালে, তোমার নিজের নফসটাকে মনটাকে নিজেকে যদি গুনা থেকে রক্ষা করতে না পারো তুমি নিরাশ হয়ে যাও না। আরে উসসে কুস্তি তো হ্যায় উমর ভর কি কবি ও দবালে কবি তু দবালে, এই নফসের বিরুদ্ধে মনের হারাম কামনা বাসনার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়তে হবে মৃত্যু পর্যন্ত। যদি কখনো তোমার এক্সিডেন্ট ঘটা তোমার নফস তো কখনো তুমিও তাকে ধরাশায়ী করো তওবা তিল্লার দ্বারা, ইস্তিগফারের দ্বারা। জো নাকাম হোতা রহে উমর ভর ভি বহরহাল কোশিশ তো আশিক না ছোড়ে, আরে সারা জীবনও তুমি বারবার ব্যর্থ কামি হইতে থাকো তবুও কোশ্চিন কেন হাল ছাড়েও না, কেন ইয়ে রিস্তা মোহাম্মত কা কায়েম হি রাখে, যে সব বার টুটে তো সব বার জোড়ে। আল্লাহর সঙ্গে মহব্বত এবং ভালোবাসার এই বন্ধন তোমাকে আমাকে অটুট অক্ষুণ্ণ অবশ্যই রাখতে হবে। এজন্য শতবার এই পথে ইচ্ছিরে ঝুলে শতবার আবার আগে বাড়ার চেষ্টা করতে হবে, আবার আগে বাড়তে হবে। ভারতে এক বুজুর্গ ছিলেন, বড় আলেমে দিন ছিলেন, বহুত বড় আরেফে কামেল ছিলেন। সেই বুজুর্গ শাহ উসিউল্লাহ রহমতুল্লাহ তিনি বলেন যে হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে গির পড়ে গির কর উঠে উঠ কর চলে। যে আল্লাহর বলিরা আবেদিনরা সফল সফলতা প্রাপ্ত বান্দারা যেভাবে তারা সফল কাম হলে তাহলেই আমল করতেন, ইবাদত করতেন, ভুল ত্রুটি হয়ে যেত, আবার তওবা করতেন, আবার নিজেকে সাজাইতেন, গুছাইতেন, আবার ভালো পথে চলার চেষ্টা করতেন, এইভাবে আবার এক্সিডেন্ট, আবার ভালো হয়ে চলতেছেন। এই করতে করতে একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত তারা পৌঁছে গেছেন, অনেক বড় আল্লাহর ওলি তারা হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো যে দ্বিতীয় যে হাদিসটা বলতেছিলাম সেটা হলো এই দুই বন্ধু, একজন নেক আমলওয়ালা আর একজন গুনাগার, গুনাও করে ভালো কাজও করে। এইভাবে করতে করতে একদিন বেশি একটা খারাপ কাজে লিপ্ত হওয়ার পর তার ওই দিনদার নেককার বন্ধু তাকে বলল, তুমি এইরকম জঘন্য কাজটা করতে পারলা? আল্লাহর কসম আল্লাহ তোমাকে ছাড়বে না, জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা নেই। ওই বন্ধু তখন উত্তর দিল, ভাই তুমি যাই বলো, আমি তো ক্ষমার আশায় আছি, আমার আল্লাহ বড় মেহরবান বড় দয়াবান, আশা করি তিনি মাফ করে দিবেন। এরপর দুজনেরই মৃত্যু হল। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুজনকে আল্লাহ পাকের সম্মুখে হাজির করা হল। তা আল্লাহ পাক ওই যে দিনদার বন্ধু তাকে বললেন যে না, দিনদার বন্ধুকে বললেন যে তুমি ভালো কাজ করতা, কিন্তু আমার এই বন্দাকে যে তুমি বললা আল্লাহর কসম আল্লাহ তোকে মাফ করবে না। এইরকম এই কথাটা তুমি পাইলা কোথেকে? তোমাকে এইরকম উপালতি এইরকম ক্ষমতার পাওয়ার দিছে লোকে, বলো তুমি? সে তো একদম নিরুত্তর। আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? জিন্দগি তার পূর্ণটাই কাটলো বন্দিগির মধ্যে, কিন্তু ওই যে ভিতরে অহমিকা মাথা তারা দিয়ে উঠছিল, অহমিকা আমি কিছু, একটা হলো অজু আরেকটা কিমিল, দুইটা ভিন্ন জিনিস। অহমিকা মানে নিজেকে বড় মনে করা, আমি কি, আমি বিশাল কিছু, নিজের উপরে নজর, এটাকে অহমিকা বলে, আরবিতে অজু বলে। আর একটা হচ্ছে অমুকের চেয়ে আমি ভালো, অমুকের চেয়ে আমি বড় উত্তম, এটার নাম অহংকার। কারোর তুলনায় নিজেকে উপরে ভাবা, উত্তম ভাবা, এটার নাম অহংকার। আর কারোর সঙ্গে তুলনা করা ছাড়া নিজেকে বড় কিছু ভাবা, আমি কিছু, বিশাল কিছু, বড় এলমওয়ালা, বড় আমলওয়ালা, নিজের আমল আর এলমের উপর নজর, এবাদতের উপর নজর, এটার নাম অহমিকা বা ওজন, আত্মভরিতা, আত্মপ্রসাদ। দুটাই হারাম, দুটাই জাহান্নামের কাজ। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক ওই আমলওয়ালা বন্ধুকে বললেন যাও জাহান্নামে। আর ওই গুনাগার বান্দা যে বারবারই খালি আমলের ফাঁকে ফাঁকে খালি উল্টা পাল্টাও করত, তাকে আল্লাহ পাক ডাকলেন এবং বললেন এই তুমি এইসব করলা কেন? এই এইরকম এই গুণা সেই গুণা, তুমি একের পর এক গুণা করতে থাকছো, ব্যাপারটা কি বলো? তো ওই বন্দা মিনতির সাথে কাকুতির সাথে বলে আল্লাহ আমি এরকম মনে করছিলাম কি যে আপনি তো মাফ করে দেবেন। একদমই কাতর কণ্ঠে আল্লাহ পাকের সামনে বিনয়াবনত ভাবে এইভাবে নিজেকে পেশ করছে যে আল্লাহ আমি তো মনে করছি যে আপনি তো অনেক বড় ক্ষমাশীল এবং দয়াওয়ালা, আপনি মাফ করে দিবেন। এইরকম একটা আশা সবসময় আমার ভিতরে এ কাজ করত, সেই জন্য আমি এরকম উল্টা সিদ্ধা করে ফেলতাম। আল্লাহ পাক শুনে খুশি হলেন যে তুমি এরকম মনে করতাম, আচ্ছা চলো যাও মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই সকল মানুষ যারা পাঁচ রক্ত নামাজ আদায় করেন, তকবীরে উলা সহ নামাজ আদায় করেন, সুন্নত মোতাবেক জিন্দেগি বানান, তাহাজ্জুদ ছুটে না, নেক আমল ছুটে না, গুনার রাস্তায় যান না, কিন্তু শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তুটা খুব খেয়াল করে শুনবেন যে যেকোনো কারো আমলের কমি দেখলে, সুন্নতের কমি দেখলে, গুনার পথে কোনো মুসলমান হাঁটলে তাকে দেখলেই ঘৃণার নজরে দেখা, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকা, আল্লাহর কসম এটা সম্পূর্ণ হারাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই দুইটা ঘটনা শুনে এলাম, তৃতীয় আরেকটা ঘটনা শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন। কি বলি আরেকটা ঘটনা কি শোনাবো? হয় কোশ্চিন কেন নিজের আমল নিয়ে গর্ব না করি, গরিমা না করি এবং নিজের আমল প্রচার না করি, প্রকাশ না করি? একজন এসে বলল আমি হজ করে আসি, মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার আল্লাহর ঘরে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা কবুল করে, এইভাবে সুন্দরভাবে বলা, এমন প্রশংসা করেন না যার কারণে এই ভাই ফাঁদে পড়ে, খাদে পড়ে, বরং সুন্দরভাবে বলে ধরো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন, তার জন্য দোয়া হয়ে গেল, কিন্তু এটা তার সহায়তা হলো, এমন কথা বলা, আরে আপনি হজ করতে গেছেন, বিরাট ব্যাপার, আপনার বড় কপাল, আরে ভাই বিরাট কাজ করে আসছেন। তো এক মুসলমান ভাই যিনি দুর্বল, এত সব বয়সী প্রশংসার কারণে যদি অহমিকায় বা অহংকারে আক্রান্ত হয়ে পড়লেন, তাহলে তো তার আমলটা সবটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য এক মুসলমানের সঙ্গে কথা বলার জন্য যথেষ্ট জ্ঞানেরও দরকার, সে জ্ঞান হওয়া চাই নূরওয়ালা। যে আরেকটা হাদিস, আরেকটা ঘটনা যেটা শুনতে চেয়েছিলাম, সেটা হল প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীর নাম কি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে উহুদের ময়দানে এমন নিষ্ঠুর ভাবে এই লোকটা হত্যা করছিলেন যে যা ব্যক্ত করার মতো না, এত বেদনা দেওয়ার ইসলামের এই অধ্যায়টা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অসহনীয় আঘাত লাগছে। ওই লোক ভয়ে পলায়ে কোথায় গিয়ে আত্মগোপন করছে। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, হে রসুল, সারা বিশ্বের জন্য, সমস্ত জগৎ সময়ের জন্য এবং সকলের জন্য আপনাকে আমি রহমতই রহমত, দয়াই দয়া বানায় পাঠাইছি। সেই রহমতুল আলামিন প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে পয়গাম পাঠাইলেন যে বাসি, তুমি যদি ইসলাম কবুল করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। ভাই আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী, এতেই বোঝা যায় নবী এবং অনবীর মধ্যে পার্থক্য কতটা। নবী যিনি হন, তিনি এইরকম তার অবস্থা, প্রতিটি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তার মন পাগল, বেকুল, অস্থির, দেওয়ানা থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা লাকুম মিসলুল ওয়ালিদি লি ওয়ালাদি, যে প্রতিটি সন্তানকে, সন্তানের জন্য পিতা মাতা যত বেশি স্নেহ প্রবণ, এই উম্মত তোমাদের প্রত্যেকের জন্য আমার আত্মাটা এইরকমটা স্নেহ প্রবণ, এইরকম মায়াওয়ালা, মহব্বতওয়ালা। এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিন মুসলমান নিজের জন্য সে যতটা ব্যাকুল নিজের কল্যাণ আর মঙ্গলের জন্য, আল্লাহ পাক বলেন প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ রসুল তার চেয়ে বেশি ব্যাকুল এবং বেকারার তার সফলতা এবং মঙ্গলের জন্য। একজন মুসলমান নিজের যত আপন, আল্লাহ রসুল তার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি আপন এক একজন মুমিনের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার, শ্রদ্ধা করার, ভক্তি করার এবং তাকে অনুগত্য করার এবং মানার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। আমার বলছেন কুতবে আলম আরেক বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলতেন, নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। আমার মুসলমান ভাইরা, যে সারা দুনিয়ার হাজারো লাখ কোটি মত পথ থাকতে পারে, কিন্তু প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার শিক্ষা দীক্ষা এবং আদর্শ যারা ফলো করবে এই ফলোয়াররা সকলে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে এবং এই সুন্নাহর সুন্নতের আমলের অনুসরণ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমার দাদা পীর মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের উচ্চ মানের একজন আলেম দ্বীন এবং অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন সুন্নত কা রাস্তা আকমল হ্যায় আজমল হ্যায় আসফল হ্যায়। সুন্নতের রাস্তা মানুষকে সবচেয়ে বড় বানায়, সবচেয়ে সুন্দর জীবনওয়ালা বানায় এবং সুন্নতের রাস্তা মানুষকে সর্বাধিক শান্তিময় পথে নিয়ে যায়। সুন্নতের রাস্তা হল শান্তির রাস্তা। মানুষ মনে করে পয়সার মধ্যে শান্তি, আরে মিয়া সুন্নতের মধ্যে শান্তি, আল্লাহ পাকের জিকিরের মধ্যে শান্তি, আল্লাহ পাকের বন্দিগির মধ্যে শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বন্দিগি ওয়ালা জিন্দেগি নসিব করে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহসিনের নিকট পয়গাম পাঠাইলেন যে তুমি ইসলাম কবুল করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। মুহসিন আরব দেশের মানুষ ছিলেন, তো তিনি আরবি জানতেন এবং যে সকল মানুষরা কাফের মুশরিক তারাও কোরআন চর্চা করত, তারাও অনেকে কোরআন শরীফ একলা একলা পড়ত এবং কোরআন শরীফ পড়ে মজাও পাইত। আবু জাহাল গোপনে গিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন রাত্রিবেলা তাহাজুদের মধ্যে কোরআন শরীফ পড়তেন তখন আবু জাহাল পলায় পড়ে কোরআন শরীফ শুনত, আবু লাহাবও পলায় পড়ে কোরআন শরীফ শুনত, আকনাস ইবনে শারিক সেও পলায় পড়ে কোরআন শরীফ শুনত। গোপনে কেউ কাউকে বলতো না, সকালবেলা ফিরবার সময় হঠাৎ রাস্তার মধ্যে ফর্সা হয়ে গেলে আপোষে মোলাকাত, আরে তুমি কই গেছিলাম?
না আমি তো ওইখানে গেছিলাম।
সর্বনাশ! আমরা তিনজনই আরবের নেতা, বিখ্যাত নেতা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসা আছে কুবরার মধ্যে ঘটনা লিখছেন। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তাফসীরে মারুফুল কুরআনের ভিতরে ঘটনা লিখছেন। তো তিনজনই অঙ্গীকার করল যে আর কিন্তু আসা যাবে না। তাহলে আমরা নেতা, আমরা যদি এইভাবে ধরা পড়ি তো সব মানুষ তো পেয়ে এই পথেই ছুটবে না? হ্যাঁ, আর আসা যাবে না। সোগানে রাত্রে পরের রাত্রে এখন একজন ভাবতেছে যে আবু লাহাব বড় নেতা, তো ও আসবে না, ও যে কথা বলে পাকা লোক, শক্ত লোক। তা আবু জাহাল মনে করলো যে আমি যাই চুপচাপ, কোরআন শুনতে যেই মজা। হ্যাঁ, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে উসকে করিব বৈঠ কর রাহতে দু জাহান মিলি। হ্যাঁ, আল্লাহর কোরআন এত মজাদার, এত মধুময়, যা আল্লাহর কোরআনের কাছে বসলে, কোরআনের তেলাওয়াত শুনল মনে হয় যেন এখানে আমি জান্নাতের মজা পেয়ে গেছি, এতটা মধুময় কোরআনের পাক। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের তৌফিক আমাদের দান করেন, কোরআনের লজ্জত এবং স্বাদ আমাদেরকে নসিব করেন। আরে প্রিয় বন্ধুরা, মুসলমানদেরকে আল্লাহ পাক কি না দান করছেন! ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলে রহমান গাঙ্গুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমি যখন জান্নাতে যাব, শুনো মিয়া তো হুর আসবে, আমি ওদেরকে বলবো কি বেগম শুনো, আমি কিন্তু এখন কোরআন শরীফ তেলাওয়াত করব, বি কোরআন সুন্নাহ তো ব্যাট নেই তো আপনি রাহ, বেগম আমি এখন কোরআন শরীফ পড়ব, শুনবা তুমি? তাহলে বস, যদি শুনতে না চাও ফটো এখান থেকে হুর খেতে কথা বলে দিবেন। কি পরিমাণ কোরআনে পাক লজ্জতওয়ালা মজাওয়ালা, আল্লাহ আল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলছেন যে আল্লাহ পাকের নাম এত মজা, নামে উঁচু বরজবান রমির আওয়াজ, হর মনে মো আজ আসল জুয়ে সওয়াব। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর নামের জিকিরে যখন আমি মজগুল হই, যে কোনো আল্লাহ পাকের নামের জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের যে কোনো জিকিরে যখন আমি মজগুল হই তো আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাকের নাম এত মজাদার নাম, আল্লাহ তাআলার নামের লজ্জত হালাওয়াত মধু আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। যাই হোক, তো বলল যে তাহলে ঠিক আছে আমি যাই। আবু জাহাল মনে করলো আমি যাই, আকনাস ইবনে শারিক মনে করলো সিন রে ইয়ে কাফ এটাকে কেউ সুরায়ক পড়ে থাকেন না, আবার সারকুনের তাসবির সুরায়ক বলে মনে হয় কিন্তু তাকি কি আসলে এটা শারিক ফাইলের ওজন। যাই হোক, এটা আমাদের এই তালবেলদের আপোষের কথাবার্তা। আকাশ ইবনে শরীক, হ্যাঁ, সে ভাবলো যে দুই বড় নেতা তো আসবে না, তা আমি যাই। রাত্রে গিয়া চুপচাপ রসুল্লাহ সাল্লাহ আলাইসাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আলোক আলোক তিন জায়গায় তিনজন শুনতেছে, কারো সঙ্গে কারো অন্ধকারের মধ্যে দেখা নেই। আর আরবের লোকেরা সন্ধ্যার পরে বাতি জ্বালানোর অভ্যাস ছিল না, শুনতেছেন মেয়ে বন্ধুরা, রাত্রিবেলার বাতি জ্বালানোর অভ্যাস তাদের ছিল না, কেউ কাউকে দেখে না অন্ধকারের মধ্যে, যে কেউ না দেখে পড়ে ভোরবেলা যে দৌড়। সকালবেলা ছুটতে থাকছে, রাস্তায় গিয়ে এক জায়গায় বর্ষার মধ্যে তিনজন আবার সাক্ষাৎ। আর এই কাণ্ড ফের করছো, আমি মনে করছি যাই দেখি, খালি শুনলে আসলে কি হবে, এই ভুল আর করা যাবে না, চলো আজকে আর না যাই, এর থেকে অঙ্গীকার করি, না 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 আর আসা যাবে না। তৃতীয় রাত্রে ঠিক একই ঘটনা, ও মনে করছে যে এই শক্ত অঙ্গীকারের পর আর কেউ আসবে না, তা আমি যাই, এগুলো আমি যাই, সে বলে আমি যাই, তিনজনই আবার গিয়ে হাজির। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দস্তাপন মক্তি মানাম চো বই গুল্ডার বার্গে গোল হরকে দিল দান মাইলে দারত দস্তাপন মিনার করা। কোন মানুষ যদি এই পৃথিবীতে আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে চায়, আল্লাহর কসম, আল্লাহর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দেখার আয়না হলে পবিত্র কোরআনে কারীম তিস পুরা আয় কালামে হাসনাত রুনু মায়ে রব্বিনাস আমবনাস মরণ যারা দুই মোহাম্মদ কোরআনে বলে, হে মানুষ তুমি জানো কোরআন কি জিনিস? আল্লাহকে দেখার আয়না কোরআনের নামে আল্লাহ পাক দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, তো ওই আরবের এই লোক ওয়াসিদ তিনি বললেন যে কোরআন শরীফ তো আমি পড়ি, ওর ভিতরে দেখলাম যে কোরআনের ভিতরে বলা আছে যে লোক শিরক করে, যে লোক জিনাবে বিচার করে, যে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, নিঃসন্দেহে সে জাহান্নামের আযাব ভুগবে। তো মুহাম্মদ আমার নিকট কিভাবে ইসলাম গ্রহণের পয়গাম পাঠাইতে পারলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন যে এর কারণে আল্লাহ জান্নাত দিবেন, অথচ কোরআন তো বলে এই অপরাধ যে করে তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, আর এই তিনও পাপে তো আমি আক্রান্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে আমি কিভাবে মুক্তি পাইতে পারি? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিকট দূত এই সংবাদ যখন পৌঁছে দিল, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চুপচাপ, তিনি অপেক্ষমান যে আল্লাহ পাকের তরফ থেকে কি জবাব আসছে। জিবরিল আমিন আসলেন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আয়াত পড়াইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, হ্যাঁ, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করল এবং বাকি জীবন ভালো কাজে লিপ্ত থাকল, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াত নিয়ে আবার দূতকে পাঠাইলেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসি এটা শোনার পরে খুশি হওয়ার কথা না, যে তওবা করলেই তো মাফ। কিন্তু এই লোক আরবি বুঝতেন, তিনি দেখলেন যে এখানে আল্লাহ পাক কথা কিন্তু একটাই বলেন না, তওবা করো, আরো একটা কথা আছে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যে লোক তওবা করলো এবং বাকি জীবন আমিলা আমালান সালিহা। আমরা যারা এই যে অনুবাদ শিখাতের কোরআন শরীফের অর্থ বুঝি, যে বাজার থেকে অনুবাদ করা কোরআন শরীফ নিয়ে তো পড়ে পড়ে মনে করি আমি কোরআন সম্পর্কে ব্যাপক জানি, তফসির বাংলাতে একটু পড়ে অনেকেই মনে করে আমি কোরআন সম্পর্কে বিরাট বড় আল্লামা হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অথচ মূল আরবি কোরআন থেকে ইসলামী পরিভাষার আলোকে কোরআনের ব্যাখ্যা জানা লোকের সংখ্যা আলেমদের মধ্যেই বা কয়জন খুঁজে পাওয়া যায়, অথচ এই অনুবাদ পড়া লোকের এক একজন নিজেকে কোরআনে পাকের এলমের বড় বিদ্বান মনে করতে শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দেন, আখেরাতের ভয় দেন। যাই হোক, এই বয়সী যেহেতু আরবি ভাষার লোক, তিনি বুঝতে পারতেছিলেন আমিলা আমালান সালিহা যদিও সংক্ষিপ্ত কথা মানে, এবং যে ব্যক্তি নেক কাজ করল, কিন্তু ইনি বুঝছেন এই নেক কাজ করলো মানে দুই দিনের বিষয় নয়, মৃত্যু পর্যন্ত সারাটা জীবন আল্লাহর হুকুমের অধীন নিজেকে রাখতেই হবে, তখনই আমিল আমালান সালিহার উপরে পুরো আমল হবে, আর নাহলে হবে না। এই জন্য ওয়াসিফ পরিষ্কার বললেন, আমি তওবা তো করতে পারবো, কিন্তু আল্লাহ এখানে একটা কথা যোগ করছেন, বাকিদের লিগে ভালো কাজে মজবুত থাকতে হবে, আমি সেটার দায়িত্ব কিভাবে গ্রহণ করতে পারি, আমি নিজের প্রতি গ্যারান্টি কিভাবে দেব যে আমি মৃত্যু পর্যন্ত আর কোনো গুনার কাজ করব না, যদি আবার গুনা করলাম আর যদি সেই কারণে আমার জাহান্নামেই যাওয়া লাগলো। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক তো এত বড় মানুষ হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী, তারপরও লোকটা এইভাবে বার্গেনিং করতে থাকতেন। আবার এই দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিকে মোতাবজ্জে যে এখন আল্লাহ পাক কি উত্তর দেন। ইসলাম নিজের মাথা থেকে বাইর করতে নাই, বহু লোক মুসলমানদের মধ্যে ইসলামকে ভালোবাসেন, ইসলামের অগ্রগতি চান, মুসলিম জাতির অগ্রগতি চান, ইসলাম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিশ্বময় প্রতিষ্ঠিত এটা কামনা করেন, কিন্তু কোরআন সুন্নার ব্যাখ্যার ব্যাপারে নিজেকে স্বাধীন মনে করেন। আল্লাহর কসম, এটা ভুল পথ, এটা গুমরাহির পথ, এটা ধ্বংসের পথ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বিষয়ের উপর কথা বলতে গেলে কথা লম্বা হবে, আমি সেদিকে যাব না। তো এই লোকটা এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে নবী হওয়া সত্ত্বেও কোন সিদ্ধান্ত দিলেন না, কোন সিদ্ধান্ত নিলেন না, বরং তিনি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে থাকলেন যে আল্লাহ পাক কি বলেন। কোরআন শরীফে সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা এবং সত্যবাদিতা সম্পর্কে রব্বুল আলামিন নিজে কসম করে বলেন যে আমি কসম করে বলি যে আমার রাসূল নিজের থেকে কোনো কথাই বলেন না, যা বলেন আমার পক্ষ থেকে ওহির মাধ্যমেই তিনি বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সাহাবী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা লিখতে নোট করতেন। একবার কিছু লোক বলতে লাগলেন যে আপনি সবই লেখেন, তো আল্লাহ রাসূল তো কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের চোটে কোনো কথা বলেন, রাগের সময় মানুষ যে কথা বলে সেটা স্বাভাবিক কথা হয় না, অতএব সেই আল্লাহ রাসূলের ক্রোধ রাগ গুসাদ মুহূর্তের কথাগুলো মানুষের জীবনের জন্য স্বাভাবিক হেদায়তের বিষয় কি না এটা তো ভাববার বিষয়, আপনি সবটাই তো নোট করে ফেলেন। ওই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলেন আমি প্রতিটি শব্দ লিখে ফেলি, নোট করি, সেটাকে হেদায়তের ভান্ডার মনে করি, মানব জাতির কল্যাণের সম্পদ মনে করি। তা আমাকে একজন এরকম প্রশ্ন করল, তারপর আমি চিন্তিত হয়ে পড়লাম তা আমি কি লিখবো না লিখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানের দিকে ইশারা করে বললেন, এই দুই ছোটের মধ্যখান থেকে যা কিছু বাইর হয় প্রতিটি শব্দ প্রতিটি বাণী, তাই স্বাভাবিক অবস্থার হোক গুসার অবস্থার, প্রত্যেকটা কথাই হেদায়তের বাণী, প্রতিটি কথাই নূরওয়ালা, প্রতিটি কথাই আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী এমন মাসুম হন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথার উপরে জীবন গড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জে, আবার আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আগের থেকে আরো কথা আগে আল্লাহ পাক ক্লিয়ার বললেন, দেখো ব্যাপারটা হলো এই, এটা নিঃসন্দেহ যে শিরক কুফর তো নিয়া মরলে আল্লাহ মাফ করবেন না, শিরক কুফর নিয়া মরলে আল্লাহ তাআলা মাফ করবেন না। অনেকে পাইকারি বলতে থাকে, দেখেন শিরক কিন্তু আল্লাহ মাফ করে না, বলে না এরকম শিরক আল্লাহ মাফ করে না, শিরক মাফ করে না মানে কি, যে দুনিয়ার জীবনে লাখ কোটি শিরক যদি কেউ করে থাকে আর যদি সেটার থেকে তওবা করে ফিরে আসে নিঃসন্দেহে আল্লাহ সেটাও মাফ করে দেন। শিরক মাফ করেন না অর্থটা হলো কোন মানুষ যদি মুশরিক অবস্থায় মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করবেন না, কি কথা বুঝেন না ভাইরা, কিন্তু ওই কথাটা না বুঝা লোকেরা বলতেই থাকে শিরক আল্লাহ মাফ করে না। এইরকম হলে তো যে লোক শিরক শিরকি কাজ করে বসছে তওবাই করবে না, যা মাফ করবে না আমি তওবা করে লাভ থাকবো, কি কথা বুঝেন নাই, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা সমাজে ব্যাপকভাবে প্রচারিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নূর দান করে। হ্যাঁ, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যে আল্লাহর সঙ্গে যদি শরীক করা হয় এই অবস্থায় মৃত্যুবরণ করে মানুষ, মুফাসসিরিন এই অর্থই লিখছেন, তাহলে আল্লাহ পাক নিঃসন্দেহে তাকে মাফ করবেন না, কিন্তু ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত আর যত গুনাই হোক আল্লাহ পাক সব গুনাই মাফ করে দিবেন যাকে আল্লাহ চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পেয়ে খুশি হয়ে গেলেন, দূতের মাধ্যমে ওয়াসির নিকটে আয়াত পাঠিয়ে দিলেন। ওয়াসি বললেন কি, তার মন্তব্য শুনলেন, এমন সুন্দর আয়াত, সব গুণা মাপের ঘোষণা আল্লাহ পাক এই আয়াতে দিয়েছেন যে আমার অতীতের গুণা তো মাপ হবেই, পরবর্তী জীবনেও যদি গুণা হয় আল্লাহ পাক সেটাও মাফ করে দেওয়ার ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন। কিন্তু একটা কথা এর মধ্যে আছে লক্ষণীয়, সেটা হলো আল্লাহ পাক বলছেন লিমাই আসা, যাকে চাই তাকে মাফ করে দেব, যাকে আল্লাহ চান তাকে মাফ করবেন। এখন কথা হলো সব রকমের গুণা তো মাফ করবেন, কিন্তু যাকে চান তাকে, আমাকে তিনি চাইবেন কিনা তা তো আমি জানি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই লোক আর ওই ভাষা কেমনটা বুঝতেন, আর আমাদের চিন্তাবিদ আর গবেষকরা কতটুকু বুঝতে পারে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত এই সংবাদ ওয়াহির পক্ষ থেকে পৌঁছানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে থাকলেন যে আল্লাহ পাক কি বলেন দেখি। এইবার আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আবার আয়াত নাযিল করলেন, কি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. হে রসুল, আপনি আমার এই ঘোষণা শুনে দেন, হে আমার বান্দারা, যত ভয়ঙ্কর অপরাধী তোমরা হও না কেন, আশ্রাবু মানে যত চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী তোমরা হও না কেন গুনাহের মাধ্যমে, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তোমরা মাফ করবে সবগুলো গুনাহ, আমি মাফ করে দিব। এই গ্যারান্টি দিয়ে বলছি কোনটার অর্থ, আমাদের মাদ্রাসাগুলো হচ্ছে পড়ে হুজুররা ইন্না লি তাহকিক, যে ইন্না শব্দটা নিশ্চয়তার জন্য আছে, এই নিশ্চয়তার জন্য আছে এতটুকু পর্যন্ত মন্ত্র জপি, কিন্তু কোরআন সুন্নার ভিতরে সেটাকে প্রয়োগ করে কোরআন সুন্নার গভীর মর্ম উদ্ধার আর সে মধু আস্বাদন, এটা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ মানে সবগুলো, আল্লাহ পাক বলেন ইন্না নিঃসন্দেহ, এটা গ্যারান্টিযুক্ত বিষয়, এটা সুনিশ্চিত বিষয় যে তোমরা মাপ চাইলে সবগুলো গুনাই আমি মাফ করে দিব। এরপর আল্লাহ পাক আরো বললেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এর অর্থ এটা এই জন্য না যে তুমি সুযোগ্য, বরং এটা এই কারণে যে আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমতওয়ালা, গুনাগার ক্ষমা চাইলে আমার রহমত ব্যাকুল হয়ে তাকে ক্ষমা করার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে পান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূতের মাধ্যমে ওয়াসির নিকট পৌঁছাইলেন, ওয়াসি তখন ছুটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে আর কোন রকমেরই খটকার কোন বিষয় আর বাকি থাকে নাই, তিনি ছুটলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়া ইসলাম কবুল করলেন। এই সময় সাহাবীদের কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি লাহু খাসাহ আম লিল মুমিনিনা আম্মা, ইয়া রাসূলুল্লাহ, এই যে যত রকমের গুনাহ ক্ষমা চাইলে সব গুনার এই গ্যারান্টিযুক্ত ক্ষমার ঘোষণা, এটা কেবলমাত্র ওয়াসিরই জন্য নাকি সব মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে ওয়াদা, যত গুনাহই হোক যদি তোমরা অন্তর খুলে আল্লাহ পাকের দিকে মাপ চাও নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে মা কানা ওমা কান আল্লাহ মুআযিহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা ক্ষমা চাওয়ার কাজে ব্যস্ত আমি আল্লাহ ওদেরকে কোন ক্রমে আযাব দিব না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, এই আয়াতের ব্যাখ্যা কি আপনারা জানেন, মানে মুসলমানরা যদি মাফ চায় আল্লাহ আযাব দিবেন না, এই অর্থ আসলে মূল বিষয়টা কি ছিল? এই আয়াতের শানে নুজুল হলো আরবের কাফ মুশরিকরা তারা বলতো যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের উপরে নিজেদেরকে দাবি করত, আমরা তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এটা তারা বলতো। এজন্যই কাবা শরীফের তাওয়াফও তারা করত, কিন্তু তাওয়াফ করতে একদম উলঙ্গ অবস্থা। তারা বলতো যে আমাদের সব ইনকাম হারাম, হারাম কাপড় চোপড় পরে আল্লাহর ঘরের তাওয়াফ এটা কিভাবে ঠিক হইতে পারে, এজন্য কাপড় খুলে তাওয়াফ করতো। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। গবেষণা লব্ধ যদি ইসলাম হয় তো ইসলামের অবস্থা কি হয় বুঝেন আপনারা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? গবেষণালব্ধ ইসলাম কোন দশায় নিয়ে পৌঁছায় দেয়, কোন পরিণতি পর্যন্ত পৌঁছায় দেয়? তারা বলে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিম ইসলামের ইসলামের অনুসারী, কিন্তু যেহেতু ইনকাম হারাম সেজন্য কাপড় খুলে গিয়ে ফের উলঙ্গ অবস্থাতে তওয়াফ করত। শুধু মেয়ে লোকেরা হালকা একটু কাপড় করে রাখত, তার মেয়েরা তওয়াফ করত রাত্রিবেলা, পুরুষরা তওয়াফ করত দিনের বেলা। যাই হোক, ওই যে তওয়াফ করতো করতো না, ওই সময় ওরা বলতে থাকতো গুফরানাক গুফরানাক গুফরানাক, মাফ করেন আল্লাহ মাফ করেন, মাফ করেন আল্লাহ মাফ করেন। কি কথা বুঝেন নাই? এই যে মুশরিকরা যারা নাকি 306 মূর্তি পূজা করত, তারাও এই তওয়াফই করত আল্লাহর ঘরের, এবং তওয়াফের সময় ক্ষমা চাইতে থাকতো। এই বিষয়টাকে উল্লেখ করছেন আল্লাহ তাআলা আয়াতে পাকে, যে আমি যে ওদেরকে আজাব দিয়া পূর্ববর্তী অন্য অন্য জাতির মতো ধ্বংস করে দেই না, এটার কারণ হলো এই জালেমরা এখন পর্যন্ত আমার কাছে মাফ চায়। এই ওদের মুখে যখন আমি শুনতে পাই মাফ করে দেন মাফ করে দেন, তো আমি আর আজাব দিতে পারি না, আমি আজাব দেই না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মানে ক্ষমা প্রার্থনার বিষয়টা আল্লাহ পাকের রহমতকে এই পরিমাণ আকৃষ্ট করে যে মুশরিকের শিরকের কারণে যে আযাব এই মুহূর্তে নাযিল হওয়ার সেটাকে পর্যন্ত আল্লাহ পাক মুলতবি করে রাখছেন, ওর ক্ষমা প্রার্থনার আওয়াজ শুনে। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইযা কানাল ইসতিগফার ইউফিদুল কুফার ফাকাইফা লা ইয়ানফাউল মুমিনিনাল আবরার। হে মুসলমানরা, তোমাদের লক্ষ্য করা উচিত যে মুশরিকরা যারা শিরকে লিপ্ত মূর্তি পূজায় লিপ্ত, তাদের ক্ষমা প্রার্থনার কারণে পর্যন্ত যদি আল্লাহ পাক আযাব দেওয়া বন্ধ করে দেন, তো তোমরা গুনাহগার মুসলমানরা যদি ক্ষমা চাও আল্লাহ পাক সে তোমাদেরকে কেন মাফ করবেন না, এবং সেই ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা কেন দুজাহানে তোমাদের উপকার সাধন করবে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের জীবনের একটা আমল আমাদের গাফলতির কারণে বুঝের কমির কারণে আমরা ব্যাপকভাবে ত্যাগ করতে থাকি, সেটা হলো আল্লাহ পাকের নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। দিন রাত বলতে থাকি মাফ করে দেন হে আল্লাহ মাফ করে দেন, হাঁটতে চলতে বাজারে হাঁটে ঘাটে খেতে খামারে দোকানে পাটে চলতে ফিরতে, এটা জরুরি না, উজু করব মসজিদে আসবো নামাজ পড়বো পরে করবো আল্লাহ মাফ করে দেন, এটা আদৌ জরুরি না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা জরুরি না উজু করব মসজিদে আসবো তখন জিকিরে মশগুল হব, এটা কোনো কথা না, বরং কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় বান্দা দিন রাত বারবার বিভিন্ন হালতে আল্লাহ পাকের জিকির করতে থাকবে, বিভিন্ন হালতে আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকবে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সকল বান্দারা ফেরেজ বান্দা, পিওর বান্দা, খাঁটি বান্দা, গুনামুক্ত বান্দা, আল্লাহ পাক বলেন এই সকল বান্দারা যে কোনো বিপদে পড়লে আমি আল্লাহ ওদেরকে বিপদ থেকে সংকট থেকে উদ্ধার করব, এবং কল্পনাতীত ভাবে আমি তাদেরকে রিজিক দান করব। এই আয়াত মুত্তাকি এবং ইবাদত গুজার বান্দাদের কথা বলছেন, কিন্তু পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাযিমাল ইসতিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল গুনাহগার মুসলমান বেশি বেশি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে, যেই বিপদে সংকটে পড়বে আল্লাহ পাক ওই সংকট থেকে পেরেশানি থেকে তাকে মুক্তি দান করবেন, এবং ওদেরকেও আল্লাহ পাক কল্পনাতীতভাবে রিজিক দান করতে থাকবেন। মোল্লা আলী তাহির রহমতুল্লাহ আলী মেরকাত সরে মিশকাত কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে যারা মুস্তাগফিরিন, যারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক মুত্তাকিদের মর্যাদার মর্যাদাশীল করছেন, মুত্তাকিদের মতো সম্মান দান করছেন, মুত্তাকিদের মতো আসন দান করছেন, মুত্তাকিদেরকে আল্লাহ পাক যেরকম বরকত রহমত আর ফজিলত দেন, গুনাহগার বান্দা কিন্তু ক্ষমা প্রার্থনার অভ্যস্ত তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক একই ফজিলত দান করছেন, একই মর্যাদা দান করছেন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এত মেহরবান এবং এত দয়াবান। এই জন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে মহান আল্লাহ এত দয়াবান, এত বেশি দয়ালু, মেরে করিম সে ঘর খতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুর বেবহা দিয়ে হ্যাঁ। আমার আল্লাহ এত মেহরবান এত দয়াবান, আমার আল্লাহর কাছে কেউ যদি একটা ফোঁটা চায় তো আল্লাহ পাক সাগরকে সাগর তাকে দান করে দেন। যে বান্দা তো ফোঁটা পর্যন্ত চাইতে জানে আর জানেই না, কিন্তু আমি আল্লাহ তাকে এক ফোঁটা কেন দিব, দুজাহানের সব দৌলত তার হাতের মুঠে তুলে দিব। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু দীনের উপর কামিল ভাবে চলার হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যেই বান্দারা বলল আমার রব তো আল্লাহ, ফের এই কথার উপর একদম স্থির অটল অবিচল থাকলো, কায়েম থাকলো, পুরা জিন্দেগি আল্লাহর হুকুম এবং আল্লাহর সন্তুষ্টির আমল আর কর্মের উপরে অটল থাকলো। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন মৃত্যুর পূর্বেই যার যখন মৃত্যু সময় হয় ওই মুহূর্তে আল্লাহ পাক এমন ফেরেশতাদেরকে পাঠান যারা তাদেরকে তাকে বলে যে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই তোমার, কোনো পেরেশানির কারণ নাই তোমার, আবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ঈমান আর নেক আমলের কারণে যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক সেই জান্নাত তোমাকে দিবেন, সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর পূর্বে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু সেই সুসংবাদ দান করেন এবং সেই জান্নাত এমন ঠিকানা, ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদ্দাউন নুজুলান মিন গাফুরির রহিম, যে আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে তুমি যা তোমার মন চাইবে তাই তোমাকে দান করবেন, যা তোমার মুখে তুমি দাবি করবে উচ্চারণ করবে সবটা আল্লাহ পাক পূরণ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পাখি উড়ে যেতেছে জান্নাতি দেখবে, উফু এটা যদি ভুনা হইলাম ভুনা করে খাইতে পারতাম, সাথে সাথে ভুনা অবস্থাটা তার সামনে হাজির হয়ে যাবে। একটা বিরাট বড় গাছ ফলওয়ালা, ও ওই ফলটা খাইতে মন চাওয়া মাত্রই ফলটা ঝুঁকে একদম তার মুখের নিকটে পৌঁছে যাবে। জান্নাত এমন এক ঠিকানা, জান্নাত এমন এক সম্মান এবং মর্যাদা, এবং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে জান্নাতের মধ্যে অনন্তকালের মেহমান রূপে আমি তোমাদেরকে গ্রহণ করব, সব গুনাহ মাফ করে দিয়া আমি তোমাদেরকে মেহমানের মর্যাদা দান করব। এক হলো গরিব মানুষের মেহমান, আরেকটা হলো নওয়াব সাহেবের মেহমান, আরেক যা বাদশার মেহমান, দুনো সকলের সম্মান কি একরকম, সকলের কুর্সি কি বরাবর, সকলের খানা দানার মান কি বরাবর হয়, আর যিনি সমস্ত বাদশার বাদশা তিনি যখন বলেন অনন্তকাল জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে মেহমান বানায় রাখবো, এই বন্দাদের কত বড় সম্মান, কত বড় মর্যাদা, আর কিভাবে আল্লাহ পাক তাদেরকে নেয়ামত খাওয়াবে জান্নাতের মধ্যে। ইন্নাল আবরার লাফী নাঈম, কোরআনে পাকের এই আয়াতের বক্তব্য হলো যারা আমার নেক বন্দা তারা তো জান্নাতের মধ্যে নেয়ামতই নেয়ামতের মধ্যে জীবে থাকে সর্বদা, নেয়ামতই নেয়ামতের মধ্যে, একদিকে মধুর নহর, একদিকে শরাবের নহর, একদিকে স্বচ্ছ পানির নহর, হ্যাঁ না, একদিকে মধুর নহর, একদিকে দুধের নহর, এতগুলো নেয়ামত আল্লাহ পাক তো দিয়ে রাখবেন, বেসুমার নেয়ামত, বেসুমার নেয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু দান করবেন। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের কোনো একজন হুর দুনিয়ার দিকে যদি একবার একটু তাকায় দেখত কিয়ামত পর্যন্ত সূর্যের আলোর কোনো দরকারই হইত না, এমন ভাবে সারাটা পৃথিবী ওই সুন্দরী হুরের আলোকের কারণে পুরো পৃথিবী এতটা আলোকদীপ্ত হয়ে যেত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন একজন হুর যদি দুনিয়ার সাগর নদীর মধ্যে একটুখানি থুতুও ফেলত তাহলে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সমস্ত সাগর নদীর পানি মধুর চেয়েও মিঠা হয়ে যেত। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নেক আমলওয়ালা জিন্দগি আমাদের নসিব করেন, সুন্নতওয়ালা জিন্দগি আমাদের নসিব করেন, এবং খুব বেশি বেশি আল্লাহ আল্লাহ পাকের জিকির সমৃদ্ধ জিন্দগি আমাদের সকলকে নসিব করেন, সমস্ত গুনাহ থেকে হিম্মত তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, নিজের সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। বস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। শয়তান দুই ভাবে মানুষকে গুমরা করে, নষ্ট করে। একটা হলো আমল করতে দেয় না, গুনার মধ্যে লিপ্ত করে। এর চেয়ে ভয়ঙ্কর হল আমল করতে দেয় না, ইবাদত করতে দেয় না, খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহর কসম এর চেয়েও মারাত্মকভাবে বরবাদ করেছি কাজের দ্বারা, সেটা হলো যে বলে যে তুই এত শয়তান, এত খারাপ, আমিও তো তোকে সার বলি, তো তোর কোন তওবা চিল্লে কাজ হবে না। মানে তাকে তওবাই করতে দেয় না, মাপ চাইতেই দেয় না, তওবার পথে হাঁটতে দেয় না। এই শুধু আমল থেকে দূরে সরানোর দ্বারা যত বড় ক্ষতিগ্রস্ত করলো, তওবা না করানোর দ্বারা তার চেয়েও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে তাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমরা সকলে আজ থেকে পাক্কা এরাদা করি, যত নষ্ট আর ভ্রষ্ট আমি হই না কেন, আমি তো আল্লাহর কাছে মাপ চাইতেই থাকবো, আমি মাপ চাইতেই থাকবো, আমি মাপ চাইতেই থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। আমি সম্ভবত তিন বছর আগে নাটোর গেছিলাম, ওখানে বয়ান হল। পরে প্যান্ট শার্ট পরা একজন ইংরেজি শিক্ষিত লোক স্টেজের কাছে আসলেন, অনেকেই মুসাফা করলেন, তো ইনারা মুসাফা করার পর এক গুরু যাইতেছেন না, দাঁড়াই আছেন। তো আমার কাছে লাগলো যে সরলে অন্য লোকেরা একটু জায়গা পাইত, কিন্তু কেন দাঁড়ায় আছেন? কিন্তু তারপরও আমি তাদেরকে এমন কিছু বলতে পছন্দ করিনি, চুপ থাকলাম। সব চলে গেল, তো তারা বলতে শুরু করলেন, হুজুর আমরা 25-30 কিলোমিটার দূর থেকে আসছি বয়ান শোনার জন্য। বললেন যে আমরা তো সারা জীবন শুনছিলাম আমরা শয়তানের দল, আমাদের আর কোনো উপায় নেই। সেজন্য আমরা মনে মনে ভাবছি যে যখন দুনিয়ার নানান পাপে লিপ্ত হয়ে শয়তান হয়ে গেছি, তার ঠিক আছে, যা গুণা আছে পাপ আছে সবগুলো গুরু, জাহান্নাম ছাড়া তো রাস্তাই নেই। কিন্তু আজকে জানলাম যে না, আমাদেরও মুক্তির পথ আছে, আমাদেরও নাজাতের পথ আছে। সেজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যা কুস্তিতে করছে আর করবো না ইনশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে মনে করেন যে কঠোর ভাবে বলতে পারলেই বোধ হয় বিরাট কামিয়াবি হয়ে যায়। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি একটানা 40 বছর পর্যন্ত দিন রাত যেখানেই বয়ান করতেন, ভাই আমরের রহমত, এই ক্ষমা চাইলে রহমত, ভাই আল্লাহর রহমত আর মহব্বতই বয়ান করছেন। 40 বছর পরে একদিন মনে মনে ভাবলেন যে কোরআন শরীফে তো আযাবের কথা আছে, হাদিস শরীফও আযাবের কথাও তো আছে, আমি একচেটিয়া খালি রহমত আর মহব্বত বয়ান করি, একদিন আযাবের কথা মাঝে মাঝে তো বলা উচিত, একদিনই হোক দুই দিনই হোক। তো ওই দিন তিনি আযাবের উপরে বয়ান দিচ্ছেন। তো আউলিয়াদের অন্তরে নবীদের নিকট ওহী আছে, আর কামের বলিদের অন্তরে আল্লাহ পাক এলহাম করতে থাকেন। হাদিস শরীফ আছে এটা, হ্যাঁ, কেউ মনে করবে কোন হাদিস এটা, মা ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা। এই হাদিসের দ্বিতীয় অংশে এলহামের কথা আছে। যাই হোক, তো ওই দিনই আল্লাহ পাক তার অন্তরে এলহাম করলেন যে আব্দুল কাদের 40 বছর আমার রহমতের পয়গাম শোনানোর কারণে আমার রহমত সবগুলো শেষ হয়ে গেছে, ফুরে গেছে, আজকে থেকে আযাব স্টার্ট দিয়ে দিয়েছে তুমি। হযরত বড় পীর জিলানি শেষ দায় করে খুব কানসেন আল্লাহ মাফ চাইছেন যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে আপনি মাফ করে দেন। ভুলটা কি? যে আউলিয়া কেরামের জন্য এটা বিধান, এটা নিয়ম, যে আল্লাহ পাক অন্তরে যেটা ঢালেন সেটাই তারা বয়ান করেন, নিজের ব্যক্তিগত পূর্ব সিদ্ধান্তের আলোকে তারা বয়ান করেন না। যে ভাই একটা সাবজেক্ট থাকে এটার উপর বয়ান দেন, যারা আল্লাহ পাকের বিশিষ্ট বন্দা নিজস্ব সিদ্ধান্তের উপর তাদের কোনো বয়ান থাকে না, চুপচাপ এসে আল্লাহর উপর ভরসা করে বসে যান, আল্লাহ পাক যা মেহরবানি করেন সেটাই তারা শুনাইতে থাকেন, নিজের থেকে ডাইনবাম করার হিম্মত তাদের থাকে না। তো এটাই যে আগে থেকে মন চলতই কেবল রহমতের বয়ানের দিকে, আর আজকে বিবেকের আলোকে সিদ্ধান্ত নিয়ে আযাবের বয়ান করছেন, এটাই ছিল তার ভুলটা, তার থেকে তিনি তওবা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দেন, মাফ করে দেন, জান্নাতের জন্য কবুল করে। কয়েকটা আমলের কথা একটু সংক্ষেপে, নম্বর এক, 100 বার প্রতিদিন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই কালেমা পড়নেওয়ালার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। আমরা রোজ কি 100 বার করে লা ইলাহা পড়তে চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তিনি ওই মুসলমানের জন্য আল্লাহ পাকের নিকট শাফাত করবেন, সুপারিশ করবেন। আমরা ভাই প্রতিদিন ফজর আর মাগরিবের পরে অন্তত 10 বার 10 বার দুরূদ শরীফ পড়তে পারবো না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। এবং এক হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে হাদিস শরীফ, হাদিসের অন্যান্য কিতাবেও আছে যে আজান দেওয়ার পরে যে দোয়াটা পড়া হয় না, আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি সাইয়িদানা সাইয়িদানাক, হাদিস শরীফের শব্দে তো উল্লেখ না থাকলেও এটা আদবের কারণে পড়ায় পড়া যায়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথু মাকামান মাহমুদান আল্লাযী বাআতা ইন্নাকা লা তুখলিবুল মিয়াদ। কেউ কিছু কথা বাড়ায় বাড়ায় বলে শব্দ কিছু, এই কয়টাই বললে হবে? বুখারী শরীফে তো ওই ইন্নাকা লা তুখলিবুল মিয়াদ টুকু ছাড়া আর পর্যন্ত আছে। যাই হোক, এইটুকু যদি আজানের পরে পড়া হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের পরে যে এই দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাতি আয় ওয়াজাবাত, মুহাদ্দিসিন বলছেন এই অর্থ হল যে আল্লাহ রাসূল বলে যে এই দোয়া পড়লে তার জন্য কেয়ামতের দিন শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো ভাই এমন একটা আমল, এই দোয়াটা আমরা মুখস্থ করে যদি পড়তে পারি এত বড় মর্তবা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেন। ফতোয়া স্বামী ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ লিখছেন যে মুসলমান সারা জীবন মেসওয়াকের সুন্নতের উপর আমল ওয়ালা থাকবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তার জবানে কালিমা জারি করে দিবেন, ইমানের সাথে ইনশাআল্লাহ তার মৌত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। দোয়া করে বলি সকলে, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، يا رجاء المؤمنين لا تقطع رجاءنا، يا غياث المستغيثين أغثنا، يا غياث المستغيثين أغثنا، يا غياث المستغيثين أغثنا، يا معين المؤمنين أعنا، يا معين المؤمنين أعنا، يا معين المؤمنين أعنا، يا محب التوابين تب علينا، يا محب التوابين تب علينا، يا محب التوابين تب علينا، رب اغفر وارحم أنت خير الراحمين، اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت، لا إله إلا أنت، لا إله إلا أنت، الله عمد الشكر دي معاف کر دے، الله عمد الشعب گنا معاف کر دے، الله عمد الشعب گنا معاف کر دے، الله عمد الرحمت رحمت نازل کریں، اے اللہ عمد الانتر نور دان کریں، اپنے محبت معرفت نصیب کریں، اپنے بندگی والا زندگی عمد کے دان کریں، سنت محبت عمد توفیق عمد نصیب فرمان، اے اللہ مہربان مالک قرآن پاک محبت علماء دین محبت عمد نصیب فرمان، সব পরিশানি থেকে আমাদেরকে নাজাত দান করেন, সব মুশকিল আপনি আসান। ফরমায়েন, সব গুনাহ থেকে হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন, হেদায়েতে কামিল আমাদেরকে নসীব ফরমান, নূরে কামিল আমাদেরকে নসীব ফরমান। আয় আল্লাহ সমস্ত মুসলমানের জিন্দগিতে রহমত বরকত দান করেন, সমস্ত মুসলমানকে কামিল হেদায়েত নসীব ফরমান। আয় আল্লাহ মুসলিম ভাই বোনদেরকে দীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আমাদের দেশের তমাম বিবাদ বিশৃঙ্খলা পরেশানি আপনি দূর করেন। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি নাযিল করেন, রহমত এবং বরকত নাযিল করেন, আপসের মারামারি খুনাখুনি থেকে হেফাজত করেন। আমাদের দেশের জন্য যা জরুরত আপনার আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের এই সুন্দর দেশ আপনার পক্ষ থেকে অনুগ্রহ অনুগ্রহ এই দেশে এত 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 ওলামায়ে কেরাম, এত হাফেজ, এত ক্বারি, এত মুহাদ্দিস, এত মুফতি, এত আবেদ জাহেদ, আয় আল্লাহ বেশুমার বান্দারা এই জমিনের মধ্যে আপনাকে মহব্বত করে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসে আয় আল্লাহ সিলদায় লুটায় পড়ে আয় আল্লাহ হজ উমরার জন্য মক্কা শরীফে মদিনা শরীফে পাগল পাড়া হয়ে ছুটতে থাকে। আয় আল্লাহ এই সুন্দর দেশের কদর করেন, আমাদের তৌফিক দান করেন, এই দেশকে উত্তরোত্তর আরো ইসলাম দ্বারা আরো সমৃদ্ধ করেন, আরো আয় আল্লাহ আপনার বন্দীকে নূর দ্বারা আপনি আবাদ করেন, রসুল পাক সাল্লাহ ইসলামের সুন্নতের নূর দ্বারা আরো বেশি আবাদ করেন, সমাজ এবং দেশ যারা পরিচালনা করেন তাদেরকে ইসলামের মহব্বত দান করেন, কোরআনের পাকের মহব্বত দান করেন, ইসলামের আরো বেশি খেদমত করার জন্য তাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা ইসলাম থেকে দূরে তাদেরকে ইসলাম কবুলের তৌফিক দান করেন, যারা ইসলামকে ভুল বুঝে তারা ইসলামের হাকিকত তাদের অন্তরে আপনি উদ্ঘাটিত করে দেন। আয় আল্লাহ ইসলামের খাদিম হিসাবে আপনি তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করেন, সারা বিশ্বের মুসলমানদের মুশকিল সমূহ আপনি আসান করেন, সব পেশানি থেকে বালা মুসিবত থেকে আপনি নাজাত দান করেন। যেখানে মুসলমান মজলুম মজলুম নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আপনি সাহায্য করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা দুশ্মনদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত অবহেলিত আল্লাহ নির্যাতিত লাঞ্ছিত মুসলমানদের আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, اللهم ارحم امة محمد صلى الله عليه وسلم، اللهم ارحم امة محمد صلى الله عليه وسلم، اللهم اصلح امة محمد صلى الله عليه وسلم، اللهم فرج امة محمد صلى الله عليه وسلم، اللهم فرج امة محمد صلى الله عليه وسلم، اللهم فرج امة محمد صلى الله عليه وسلم، اللهم ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والنسيان، وكره الينا الكفر والفسوق والنسيان، وكره الينا الكفر والفسوق والنسيان. ربنا لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دينا الا قضيته، ولا حاجة هي لك رضا الا قضيتها، يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. اللهم انا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي اهلنا ومالنا. يا الله هذا شرط مشكل আসান করে দেন, সব জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে পুরো করে দেন। আয় আল্লাহ এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, যারা এই মাহফিলের উদ্যোক্তা ব্যবস্থাপক, যারা এতে সহযোগিতাকারী, যারা এখানে অংশগ্রহণকারী, আয় আল্লাহ সকলকে আপনি কবুল করেন, সকলকে আপনি উত্তম পুরস্কার দান করেন, হায় আল্লাহ সকলকে আপনার মহব্বত মারেফত দিনের উপর আরো বেশি মজবুতি আপনি নসিব ফরমায়া দেন। হায় আল্লাহ দারুল আবরার মাদ্রাসা দারুল আবরারকে আপনি আদম শান কবুলিয়ত নসিব ফরমান। হায় আল্লাহ দারুল আবরার মানে নেক লোকদের ঘর, আবরারের ঘর হায় আল্লাহ এই সত্যিকার দারুল আবরার একে বানায় দেন। হায় আল্লাহ সত্যিকার হচ্ছে দারুল আবরার দারুল সালহীন দারুল মুত্তাকিন বানায় দেন। বহুত বড় বড় ওলামায়ে দীন এখান থেকে পয়দা ফরমান, হেদায়েতের মরকজ নূরের মরকজ ইলমে নবুয়ত ইলমে ওহির মরকজ হিসেবে আপনি কবুল ফরমান। এখানে পরিচালক মন্ডলী আসাদা ইকরাম তোলামা ইকরাম সকলের ইলমে আমলে হায়াতে আপনি বিপুল বরকত দান করেন। যারা এখানে যে সকল বাচ্চারা পড়ে তাদের মা বাবা আত্মীয় স্বজনের জিন্দগিতে বহুত বরকত দান করেন, তাদের সকলকে হেদায়েতে নূর আজিম নসিব ফরমান। এই শহরে এই বন্দরের এই দেশের সমস্ত দিনী প্রতিষ্ঠান সমূহকে আপনি কবুল ফরমান। হায় আল্লাহ দিনী প্রতিষ্ঠান সমূহের তাম জরুরতকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা ফরমায়া দেন। হায় আল্লাহ আমাদের তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল আপনি কবুল করেন। হায় আল্লাহ পাশে যে মসজিদ হচ্ছে এই মসজিদকে আপনি কবুল ফরমান। মসজিদের সমস্ত জরুরত সমূহকে হায় আল্লাহ সহজভাবে আসমানি খাজানা থেকে আপনি পুরা ফরমায়া দেন। এই মসজিদের সঙ্গে যারা খেদমতি নিযুক্ত হায় আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, এলমে আমলে বরকত দান করেন। হায় আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে নূর রহমত বেশুমার আপনি নাজিল করেন, আপনার খুশির উপর জিন্দগি দেন, ঈমান ও আফিয়তের সাথে জিন্দগি দেন, আপনার বানায় জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠান আপনার বানায় আপনি দুনিয়ার থেকে উঠায় ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ ہمیر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پانتو تھے کے نیومیتو نیز نیز موبائلر ہواٹس ایپ پاور جننو جگازک کرن اے نمبرے 01715 8018 69 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlar.com mixlr.com/khanka-bd mixlr এর স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামাত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে।